by Brian Potata.
সালামু আলাইকুম, স্বাগত সবাইকে। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এবং প্রতি বৃহস্পতিবারের মতো কিন্তু আজকে আমরা যুক্ত হয়ে গেলাম জাগো এফএম 94.4 এর স্টুডিও থেকে, এবং আপনি দেখছেন এই মুহূর্তে ফেসবুকের থ্রুতে কিংবা ইউটিউবের থ্রুতে। এবং বৃহস্পতিবার আসলেই যেহেতু একটা অন্যরকমের আনন্দ বেড়ে যায় প্রত্যেকের ভেতরে, কারণ পরের দিন শুক্রবার, একই সাথে ফুড স্টুডিও, তো সবকিছু মিলেমিশে একাকার। এবং আজকের এপিসোডটা একটা দুর্দান্ত রকম এপিসোড হতে যাচ্ছে বলে আমার বিশ্বাস, এবং আশা করছি শেষ মুহূর্ত পর্যন্ত আপনি থাকছেন আর যে অপূর্বর সাথে। প্রাণ পরাটা এটা কখনো বাইট দিলে মনে হয় চিপস, কখনো মনে হয় বিস্কেট, খুবই ইন্টারেস্টিং। সো যারা ট্রাই করেন নাই একটাবার ট্রাই করবেন। প্রাণ পরাটা খেতে খেতে আপনি থাকবেন আজকে পুরোটা সময় জুড়ে অপূর্বর সাথে। একটা ছোট্ট গল্প দিয়ে বা একটা ঘটনা দিয়ে আজকের ভূত স্টুডিওটা আমরা শুরু করতে চাই। বেশ কিছুদিন আগের একটা ঘটনা, কক্সবাজার আমার যাওয়া হয়, এবং সেখানে যে কোনো একটা হোটেলে আমি এবং আমার ফ্যামিলি আমরা থাকি। সো মোটামুটি রাত অলমোস্ট সোয়া বারোটা থেকে সাড়ে বারোটা, ঠিক এরকম একটা সময়ে স্পষ্ট আমরা যেটা শুনতে পাই যে পাশের রুমে কেউ হয়তোবা কান্না করছে। একটা কান্নার শব্দ এবং গোঙানি যেটাকে বলা হয়, যে কেউ হয়তোবা প্রচণ্ডভাবে গোঙাচ্ছে বা কান্না করছে, চাপা কান্না যেটাকে বলা হয়, যে মুখে হাত দিয়ে কেউ হয়তোবা চিৎকার করে কান্না করার ট্রাই করছে, কেউ হয়তোবা তার মুখে হাত দিয়ে রেখেছে, সামথিং লাইক দ্যাট। এবং এই জিনিসটা ক্রমাগত একবার দুইবার তিনবার হচ্ছে আমি ফেস করি। তো এরপর যখন হচ্ছে আমি রিসেপশনে ব্যাপারটা জানাই, তো রিসেপশনে যখন জিজ্ঞাসা করি যে পাশের রুম থেকে হয়তোবা কিছু একটা সাউন্ড আমরা ফিল করছি, তো তৎক্ষণাৎ যেটা হয় যে রুম সার্ভিস যিনি থাকেন তাকে পাঠানো হয়, এবং তিনি যখন প্রবলেমটা শুনতে পান তিনি বলেন যে ভাইয়া পাশের রুমে তো কেউই নাই, এবং পাশের রুমটা অনেকদিন যাবৎ আসলে বেশ কিছু কারণে ভাড়া দেয়া হচ্ছে না, সেখানে বেশ কিছু সার্ভিস জনিত ব্যবসা সেবা চলছে, যার কারণে সেই রুমটা পুরোপুরিভাবে ফাঁকা এবং সেখানে কোনো মানুষেরই অস্তিত্ব নাই। তো এরপর যেটা হয় যে বেশ কিছুক্ষণ বেশ নর্মালি ছিল, এবং তার ঘন্টা তিনেক পর রাত প্রায় তিনটা কিংবা সাড়ে তিনটার দিকে নূপুরের শব্দ শোনা যায় স্পষ্টভাবে, কেউ হয়তোবা নূপুর পরে হাঁটছে, স্পষ্টভাবেই দেয়াল থেকে সেই শব্দটা ভেসে আসছিল, এবং একই সঙ্গে চাপা কান্নার শব্দ। তো এরপর যেটা হয় যে পরের দিন সকালে আমরা রিকোয়েস্ট করি যে সেই রুমটা আমাদেরকে যেন পাল্টে দেয়া হয়, এবং যদি সেই হোটেলের নামটা আমরা এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না বা কখনোই হয়তো বা করব না। এবং এই ধরনের ব্যাপারগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কোথাও না কোথাও ঘটে। এখন কেউ হয়তো বা বলতে পারে যে এটা হয়তো বা আমার হ্যালোসিনেশন ছিল, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, আরো প্রায় দুই তিনজন মানুষ, তারাও কিন্তু একইভাবে একই রকম শব্দ বা কান্নার আওয়াজ কিন্তু শুনতে পেয়েছেন। তো একসঙ্গে দুই থেকে তিনজন মানুষের হ্যালোসিনেশন হয় কিনা এটা আমার ব্যক্তিগতভাবে জানা নাই। তো স্বাগত আপনাকে ভূত স্টুডিওতে, অপূর্ব আছি আপনাদের সঙ্গে এবং শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত আছি আশা করছি আপনার সাথে। এবং ভূত স্টুডিওতে আজকে যারা আসবেন তাদের কাছ থেকে চমৎকার কিছু ঘটনা আমরা শুনব, এবং আগামী পর্বে আমরা আপনাকে চাই। তো যদি আপনি আগামী পর্বে আসতে চান আপনার ঘটনাগুলো বলবার জন্য, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ফেসবুক লাইভ চলছে, সেখানে আপনার মন্তব্যটি আপনি জানাতেই পারেন, ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। সালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ নুরুন নবী।
আচ্ছা নুরুন নবী ভাই, আমরা একটু জোরে কথা বলবো যাতে করে সবাই স্পষ্টভাবে শুনতে পারে, রাইট? নুরুন নবী ভাই কি করা হয়?
আমি তো এখন অফশোর, বেকার।
আচ্ছা, এবং অফেয়ারে আমরা যেটা কথা বলছিলাম যে আপনি একজন সাবেক ব্যাংক কর্মকর্তা, দীর্ঘদিন যাবৎ হচ্ছে একটা বেসরকারি ব্যাংকের সাথে এই মানুষটা নিয়োজিত ছিলেন। তো নুরুন নবী ভাইকে অসংখ্য ধন্যবাদ এই কারণে দিব। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের অফিসের খুব কাছাকাছি কোনো মানুষ হয়তো বা রেজিস্ট্রেশন করেছেন, বাট কোনো কারণে সেই মানুষটা আসা হয় নাই, অফিসের প্রেশার, ফ্যামিলি প্রেশার, বাট আমার সামনে যেই মানুষটা বসা, মোটামুটি কিন্তু আপনার এইজ আপনি ধারণা করতে পারছেন বা আপনারা ধারণা করতে পারছেন। তো সেই জায়গাটা থেকেও তিনি যখন গত সপ্তাহে ওভার দ্য ফোন আমাদের সাথে কথা বলছিলেন, তো তিনি একটা কথা বারবার বলছিলেন যে তিনি আসবেন এবং তার ঘটনাগুলো শেয়ার করবেন। প্রচুর ঘটনা রয়েছে তার কাছ থেকে, শুনবো আজকে আমরা এক এক করে বেশ কিছু ঘটনা। সো নুরুন নবী ভাই কোত্থেকে এসছেন?
আমি আসছি নারায়ণগঞ্জ থেকে।
নারায়ণগঞ্জ থেকে, ঠিক আছে। সো এই অনুষ্ঠানটা ভূত স্টুডিও কতদিন যাবৎ শুনছেন আপনি?
আমি 5-6 বছর থেকে শুনতেছি।
পাঁচ ছয় বছর যাবত শুনছেন, ঠিক আছে। তো প্রথম কোন ঘটনাটা শুনবো আমরা?
আমি আমার মেয়ের ঘটনা শুনবো, বড় মেয়ের।
আচ্ছা ঠিক আছে, ঘটনাটা শুনে একটু স্পষ্ট ভাবে একটু জোরে কথা বলবেন।
সে আমার বড় মেয়ে বিয়ে দিয়ে দিছি, তখন বড় মেয়ে বিয়ে দেওয়ার পরে ছয় সাত মাস পরেই তাদের মেয়ে শ্বশুর বাড়ির ফ্যামিলির সাথে একটু দ্বন্দ্ব দেখা দেয়। দেখা দেয় এমন যে ওকে ওর স্বামী নিশা করে এবং কন্টিনিউ মারধর করতে থাকে। এরকম মারধর করতে থাকে, তখন অসহ্য হয়ে মেয়ে আমার বাড়িতে চলে আসে। চলে আসার পরে আমরা একটা সালিশ করি, সালিশের মাধ্যমে তখন ওই সালিশ করার পরে আবার মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়। শ্বশুর বাড়ি চলে যাওয়ার পরে ওই শ্বশুর বাড়িতে আরেকটা সালিশ হয়। ওই সালিশের মাধ্যমে ওর শাশুড়ি বলছিল যে আমি তুমি আমার বাড়িতে আর কখনো তোমাকে রাখতে দিব না, খেতে দিব না, এই সংসার থেকে তোমাকে উচ্ছেদ করব। তারপরে হঠাৎ করে একদিন খবর পাই যে মেয়ে অসুস্থ হয়ে গেছে। তো এখন ডাক্তার নিয়ে অনেক যে গ্রাম্য ডাক্তার নিয়ে অনেক চেষ্টা করছি, কিছু করতে পারি নাই। লাস্টে সরওয়ার্দি, ঢাকা মেডিকেল, ইসলামিক ব্যাংক হাসপাতাল, অনেক জায়গায় ওকে নিয়ে দৌড়াদৌড়ি করেছি। তারপরে ইসলামিক ব্যাংক হাসপাতাল নিয়ে গেছি, ওখানে ভর্তি করাই দিচ্ছি। ভর্তির পরে ডাক্তার বলল যে ওনার তো কোনো রোগই নাই, আপনারা খালি খালি ও নিয়ে আসছেন। দিন দিন ও মৃত্যুসজ্জ হয়ে গেছে, খাওয়া দাওয়া কিছুই নাই, বিছনার সাথে শুয়ে গেছে, কথাও বলতে পারতেছে না, আর মাথার চুলগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, এই অবস্থা। তো এমন টাইমে হঠাৎ করে একজন লোক বলল, আচ্ছা আপনার একটু এই রোগীকে একটু মিষ্টি খাওয়াই দেন। যখন এই রোগীকে মিষ্টি এনে দিলাম, তখন মিষ্টি খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গেই সে শোয়ার থেকে উঠে বসে গেল আর শুধু হাসতেই থাকে, হাসতেই থাকে, হাসতে হাসতে। তারপরে তখন ডাক্তার বলল যে না, এই ওনার তো এই সমস্যা না, আপনারা ওনারে রিলিজ করায় নিয়ে যান। তারপরে নিয়ে আসলাম, আমার বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন হুজুর অনেক এক এক করে অনেক হুজুর দেখাইলাম। যখনই একজন হুজুর আনি ঘরে, তখন হুজুরকে দেখলেই ও বলতেছে কি, তুমি চলে যাও, তুমি আমার কিছু করতে পারবে না, তুমি আমার কিছু করতে পারবে না, তুমি চলে যাও। আবার আরেকজন হুজুরকে ডাকি। এইভাবে আমি সাত আটজন হুজুরকে চেষ্টা করে যেতেছি, এবং কি আমাকে দেখল ও আমাকে বলতেছে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, তুমি হুজুর নিয়ে ঘরে আসতেছ, হুজুর নিয়ে দেখা করতেছ, হ্যাঁ আমি আমাকে ও চিনে না এবং আমাকে মারতে চায়। তারপরে অনেক কষ্ট করে কেরানীগঞ্জের এক হুজুর নিয়ে আসছি বাড়িতে। তো উনি অনেক চেষ্টা করল, চেষ্টা করার পরে একটু ভালো হইল। তারপরে আর এক খুদুর নিয়ে আসলাম সোনার গাড় থেকে, তখন ওনার উনি পানি পড়া এবং তেল পড়া দিল। দেওয়ার পরে কিছুদিন ভালো ছিল, আবার একই অবস্থা। তখন আরেক খুজুর নিয়ে আসলাম, ওনারা বলল যে ওনার যে শাশুড়ি, ওর যে আমার মেয়ের শাশুড়ি, ও একজন বন্ডপীরের সাথে, বন্ডপীরের মুরিদ, ওখানে আসা যাওয়া করত। উনি আবার জিন লালন পালন করত, ওর শাশুড়ির এই ফির। তো উনি বলল যে ওই ফিরের মাধ্যমে এ আমার মেয়ের উপরে জিন চালা দেওয়া হয়েছে, এটা পুরোপুরি সম্ভব না, এইভাবে চলতে থাকবে। তারপরে আরেক খুজুর আনলাম, উনি বলল যে না ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। তারপরে ওই হুজুর চেষ্টা করে দেখল, দেখে বলতেছে কি এখন কিছুদিন দূরে থাকবে, ওর শরীরে থাকবে না। এখনো আজও পর্যন্ত দূর থেকে তাকে আক্রমণ করতেছে, তার মুখ বন্ধ করতেছে, তোতলামি করতেছে, এইভাবে তার দিন যাচ্ছে। এখন আমার দুঃখটা হচ্ছে যারা যে এই ক্ষতি করল, এই কাজগুলি করতেছে, তারা তো ন্যায় অন্যায় করছে, এবং এত কিছু অত্যাচারের পরেও আমার মেয়েকে তারা ছেড়ে দিছে, তার জামাই। এখন সে অত্যাচারিত হয়েছে, তার উপরে জিন দিয়া আক্রমণ করা হয়েছে, এবং তার যে জীবন থেকে তাকে আউট করে দেওয়া হয়েছে। এটা আমার প্রথম হিস্টোরি। দ্বিতীয় গল্প, পরের গল্প আমি যাচ্ছি। আমার একমাত্র এক ছেলে, ওই ছেলে আমি ছোট থেকে তাকে লালন পালন, লেখাপড়া করিয়ে, তাকে এমএ পাস করাইলাম। এমএ পাস করানোর পরে বিয়ে করল। এমএ পাস করানোর পরে তাকে আমি চাকরি দিলাম। চাকরি থাকা অবস্থায় সে বিয়ে করল। বিয়ে করার পরে 5 বছর ঠিকঠাক মতন সংসার চলছিল। যখন বিয়ে করার পরে 5-6 বছর সংসার চলছিল, হঠাৎ করে যখন ছেলে নিচের অফিসার থেকে যখন ম্যানেজার হয়ে গেল, তখন তার শ্বশুর, শাশুড়ি এবং তার ওয়াইফ, তাদের একটা চিন্তাধারা হলো যে এখন আমাদের থেকে ছেলেকে আলাদা করে ফেলবে। তখন তার আমার বাড়িতে আমার ছেলে তার শালিকে আনতে গেছে গ্রামে। ওখান থেকে নিয়ে আসার সময় ওর শালি তেল পড়া, পানি পড়া এগুলি সঙ্গে নিয়ে এসে তার ওয়াইফের মাধ্যমে খাওয়ানো হয়েছে এবং শরীর মাখানো হয়েছে। তারপর থেকে আমার ছেলে ধীরে 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 আমাদের থেকে উঠে নিয়ে গেছে আমার ছেলের বউ। মানে মা বাবার থেকে উঠায় নিয়ে গেছে। তারপরে যখন তাকে জিজ্ঞেস করা হইল, তার ওয়াইফকে জিজ্ঞেস করা হইল যে তুমি আমাকে কেন এগুলি দিচ্ছ, কি কারণে পানি আর তেল পড়া এগুলি দিচ্ছ, তখন ও বলল যে না এটা তো আমার তোমার মা বাপে তোমাকে তাবিজ করছে, আপোষ করছে, এটার জন্য আমি এগুলা দিয়ে তোমাকে এটা খণ্ডাইতেছি, জন্য আর তোমার সমস্যা হবে না। কিন্তু দীর্ঘ 5 বছর পর ওই ছেলেকে আমার বাড়ির থেকে আলাদা করে ঢাকা নিয়ে আসছে। নিয়ে আসার পরে আস্তে আস্তে ছেলে কি করছে, মা বাবার থেকে আলাদা করে ফেলেছে। আলাদা করার পরে এখন হঠাৎ করে ওই যে আমার যে মেয়ের যে জিনে ধরছে, ওখান থেকেই এক হুজুর বলল যে আমি বল হুজুরে বললাম, হুজুর দেখেন তো আমার ছেলেটা যে এর কি ওর শরীরে কোনো সমস্যা আছে কিনা। তখন হুজুর নাম দেখে, কোরআনের আয়াত দিয়ে নাম দেখে বলল যে ওনাকে তেল আর পানি পড়া ব্যবহার করে এমন ভাবে ওর শরীরের সাথে মিশে গেছে, রক্তের সাথে মিশে গেছে, এটা কিছুতেই সম্ভব না সারানো। তখন আমার ছেলের সামনেই আমি বললাম, শুনছ হুজুর কি বলছে, তুমি এই কথাটা বিশ্বাস করো না কেন, আমি তো তোমাকে কোরআন শরীফ হাত দিয়েও তো বলছি যে না বাবা এটা তোমাকে ওরা ও করছে এবং ক্ষতি করছে। হুজুরও বলতেছে তো তুমি আমার কেন এই কথাটা বিশ্বাস করতেছ না। ছেলে বলল না আপনাদের ছেলের বউ বলতেছে আপনারা আমাকে তাবিজ করছেন, তাবিজ তোমার করছেন, আর আমরা আপনারা বলছেন আপনার বউ ছেলের বউ করছে, আমি কাকে বিশ্বাস করব। এখনো আজও আমার ছেলের বিভিন্ন সমস্যা, তার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিছে, তারপর তার ভিতরের এখনো সবকিছু রয়ে গেছে। এলো আমার দ্বিতীয় গল্প, 3 নম্বর গল্প আমি বলতেছি। আমার নিজের সাথে যখন আমার বয়স 10 হইতে 12 বছর, তখন থেকে আমার রাত্রে বোবা আক্রান্ত করে, আমি তোতলামি শুরু করি এবং বোবা আমাকে ধরে আমি চিৎকার টিকার দিই। কিন্তু এরপরে আজও পর্যন্ত এরকম চলতেছে। যুদ্ধ যখন যুদ্ধের পরে অথবা যুদ্ধের আগে এমন সময় আমি আমার বড় বোনের শ্বশুর বাড়ি থেকে আসতেছিলাম, তেমন সন্ধ্যা যখন হয় আজান হয় এমন সময় আমি আসতেছিলাম বাড়ির দিকে, ওখান থেকে আসতে তেমন রাস্তার মাঝখানে সাদা কাপড় পরে লম্বা এক মহিলা সামনে দাঁড়ালো। পরে ওখান থেকে তো আমার ছোট বয়স, তখন 8-9 বছর বয়স আমার, ওটা আমি দেখে তখন আমি ভয় পাইয়ে যাই। ভয় পাওয়ার পরে আমি খুব শরীর কাঁপতে কাঁপতে ঘরে চলে আসলাম। আসার পরে আমার জ্বর আসলো, জ্বর যখন আসলো তোমার আমি মাকে বললাম, মা আমি তো রাস্তায় এক সাদা কাপড় পরানো মানে মহিলাকে দেখে আসছিলাম, তখন আমার মা বলল, এই জন্যই তোমার জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে এখন গ্রামের বাসায় বলে পানসাপ, মানে পানিওয়ালা বিচির মতন পুরো শরীরে উঠে গেছে। তারপরে আমার সাত আট দিন পর্যন্ত আমি বিছনায় পড়ে আছি। তখন আমাকে জারফুক করালো, পানি পড়া খাওয়ালো, তারপর সেরে যায়। কিন্তু আজও পর্যন্ত যে আমার যে ব্যক্তিগত ভিতরে ভয় পাচ্ছি, ঘুমাইলে স্বপ্নে খারাপ দেখি, অথবা শরীরে মুখ বন্ধ করে মানে নিয়ে আসে, পুরা কথা বলতে পারি না, এখন আজও পর্যন্ত আমার এই সমস্যা আছে। আমার তিন নম্বর গল্প, আমার চতুর্থ নম্বর গল্প বলতেছি। তো চতুর্থ নম্বর গল্প হল, দীর্ঘদিন 16-17 বছর আমার দাদি অসুস্থ ছিল বিছনায়। বিছনায় অসুস্থ থাকার পরে উনি বিছনায় পর্দা পায়খানা করত, মানে পায়খানা প্রস্রাব করতে করতে এমন হয়ে যেত যে উনি না হলেও প্রতিদিন 10 হইতে 12 বার প্রস্রাব পায়খানা করত। এবং উনি খাওয়া খাদ্য এমনভাবে খাইত যে মনে হয় যে 5 কেজি চাউলের ভাত রান্না করে দিলে উনি খাইতে পারত, এইভাবে খাইতে থাকে। তো এক হুজুর দেখে বলল যে ওনার তো উনি নিজে খায় না, ওনাকে খাওয়ায়, এই জন্য উনি বেশি খাওয়া খাচ্ছে। এরপরে হঠাৎ করে অন্য এক ছেলের উপরে মানে জিন ওকে জিনে ধরছে। তো ওই ছেলেকে যখন জিনে ধরছে তখন সে বলল যে আমি এই বাড়ির ওই যে বৃদ্ধ মহিলা ছিল মারা গেছে, আমি তো ওনার পুকুরের যখন অজু করতে যাবে তখন অজু করতে যখন যাবে তখন আমি ওনাকে পুকুর ঘাটের থেকে ফেলে দিছি। তো এই জন্য আমি ওনাকে ফেলে দিয়ে কোমর ভেঙে ফেলছি, উনি বিছনায় পড়ে গেছে, বিছনায় শুয়ে রয়েছে। আচ্ছা, তো এটা খাওয়াচ্ছ, এটা খাওয়াচ্ছ কেন, যে আমি এত বেশি খাওয়া খাচ্ছি কেন? বলতেছে আমি তো ওনাকে খাওয়াচ্ছি, উনি কি উনি তো এত খায় না, সব আমি তো খাওয়াচ্ছি। তারপরে কি করল, 16-17 বছর বিছানায় থাকলো, পরে বলল যে আমি ওনাকে এই পুকুর ঘাটে ফেলে দিয়েছি, তারপরে এখন এত বছর আমি ওনার সাথে আছি, মৃত্যু আগ পর্যন্ত আমি ওনার সঙ্গে থাকব, আমি যাব না। তো কেন বলতেছে, আমি এই হিন্দু ধর্মের ভূত বা জিন, আমি ওনার সঙ্গে থাকব। তো আল্লাহর এমন হুকুম হলো, উনি 17 বছর বিছনায় থেকে উনি এন্তেকাল করলেন।
এবং এটাই হচ্ছে আপনার চতুর্থ ঘটনা ছিল। আমরা নুরনবী ভাইয়ের কাছ থেকে আরো দুটো ঘটনা শুনবো, বাট তার আগে কিছু টেক্সট পড়তে চাই, বা হচ্ছে কমেন্টস সেকশনে যারা যারা জয়েন করে আছেন। দেবময় বড়ুয়া আছেন আমাদের সাথে এই মুহূর্তে, জ্যোতি বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে খিলক্ষেত থেকে যুক্ত আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখতে হচ্ছে প্রিয়ন্তী, থ্যাংক ইউ সো মাচ, এবং ভূত স্টুডিও ভালোবাসেন, আমরা চেষ্টা করি সব বয়সের সব ধরনের মানুষকে এখানে নিয়ে আসার জন্য। একজন সিনিয়র সিটিজেন এখানে আসতে পারেন, একটা স্কুল গোয়িং স্টুডেন্ট এখানে আসতে পারো, বাট হ্যাঁ, স্কুল গোয়িং স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বলবো, যদি তোমার ফ্যামিলি তোমাকে অ্যালাউ করে এখানে এসে গল্পগুলো বলবার জন্য, তাহলেই তুমি রেজিস্ট্রেশনটা করো, আদারওয়াইজ কষ্ট করে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নাই, ঠিক আছে? তো তোমাকে আগে 100% কনফার্ম হতে হবে যে তুমি এখানে আসবা। প্রথমত তোমার কাছে দুইয়ের অধিক ঘটনা থাকতে হবে, মিনিমাম তিনটা স্টোরি, অ্যান্ড তারপর তোমার ফ্যামিলি যদি অ্যালাউ করে দেন তুমি রেজিস্ট্রেশনটা করো, অ্যান্ড আগামী পর্বে আশা করছি তোমার সাথে বা আপনার সাথে আমাদের দেখা হয়ে যাবে। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা জিনিসটা অনেক জোস, তো যারা ট্রাই করেন নাই অবশ্যই একটাবার ট্রাই করবেন। নিঝুম বলছেন, কক্সবাজারে যে ঘটনাটা বললা এটা না আমি আগেই বলেছি যে এটা এক্সাক্ট কোন পয়েন্টে, সেটা কি কলাতলি, লাবণী, না ইনানি, না হিংসরের দিকে, এই ব্যাপারগুলোতে আমরা যাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে ওই যেটা বললাম যে হতেও পারে এটা আমাদের সবার মিলে একটা হ্যালোসিনেশন, হতেও পারে কিছু না কিছু সেখানে ছিল, রাইট? তো আমরা প্রতিনিয়ত, এই যে ধরুন আপনি যে অ্যাপার্টমেন্টটা রয়েছেন, খুব অদ্ভুত একটা কথা বলি যে আমার খুব কাছের একটা বন্ধু একটা বিল্ডিং এর লেভেল 8 এ থাকে। তো ওই অ্যাপার্টমেন্টের ওই ফ্ল্যাটের এক্সাক্ট একটা রুমে সবসময় বেশ কিছু অদ্ভুত রকম ঘটনা ঘটে। গ্লাস পড়ে যায়, দেয়ালের রং হচ্ছে কিছুদিন পরপর খসে পড়ে, কোনো মানুষ সেখানে থাকার পর হচ্ছে তার প্রচন্ড পরিমাণে হচ্ছে ডিপ্রেশনে চলে যায় বা প্রেশার, হাই প্রেশার হয়ে যায়। তো এরকম অদ্ভুত অদ্ভুত বেশ কিছু ঘটনা সেই রুমটায় ফিল করা যায়। কখনো যেটা দেখা যায় যে নতুন একটা ফ্যান দুম করে সেই ফ্যানটা খুলে পড়ে সেখান থেকে। সো পুরো অ্যাপার্টমেন্টে কিন্তু আর কোনো ফ্ল্যাটে কোনো তালাতে কোনো অদ্ভুত বা অশরীরী ঘটনা ঘটে না। তো কেন ঘটে, কি জন্য ঘটে সেই একটা ফ্ল্যাটে, এইটার কারণ বা ব্যাখ্যা তো আমরা খুঁজে পাই না, বাট ঘটে এই শহরে। তুমি যেখানটায় আছো এখানে হয়তো বা কিছু না কিছু ঘটে, তুমি হয়তো বা জানোই না, তুমি হয়তো বা টের পাচ্ছই না, তোমার পাশের ফ্ল্যাটে বা পাশের রুমে কিছু একটা অদ্ভুত ঘটনা এই মাত্রই হয়তো বা ঘটে গেল। সাদিয়া আছেন আমাদের সাথে, হাই সাদিয়া, ওয়েলকাম টু দ্য শো। এবং সাদিয়া যেটা বলছেন তিনি আসবেন অ্যান্ড রেজিস্ট্রেশনটা করেছেন, তিনি এবং তার মা গল্প বলবেন, খুবই চমৎকার হয়। এর আগেও আমরা দেখেছি মা মেয়ে গল্প বলে গেছে, বাবা ছেলে গল্প বলে গেছে, দাদা নাতি গল্প বলে গেছে। সো ওয়াই নট রেজিস্ট্রেশনটা করে ফেলো ছটফট করে। আগামী পর্বে আমরা চাই যে তুমি আসো আমাদের এই ভূত স্টুডিও প্ল্যাটফর্মে। এই শোটা, এই অনুষ্ঠানটা জনপ্রিয় শব্দটা ব্যবহার করি আমরা এই কারণেই আমি করছি, সেটা হচ্ছে যে জনপ্রিয়তা এমনি এমনি হয়নি, এখানে আপনি প্রতিনিয়ত যুক্ত থেকেছেন কোনো না কোনো কারণে হয়তো বা যখন এপিসোডটা সম্প্রচার হয়নি কোনো না কোনো দিনে, তখন কিন্তু আপনাদের অসংখ্য পরিমাণে টেক্সট বা ফেসবুক কমেন্ট, ইমেইল, প্রত্যেকটা জিনিস আমাদেরকে ইন্সপায়ার করে আরো বেশ কিছু ভালো এপিসোড করবার জন্য। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাই। এনিওয়েজ, তো আগামী পর্বে আমরা আপনাকে চাই জে এফ এম না লিখে আরবিএস লিখবেন যদি রেজিস্ট্রেশন করতে চান। অনেকেই জে এফ এম লিখে দেখছিলাম যে আমি আসবো 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 লিখছেন, কোনো লাভ নাই। তো আপনাকে আগামী পর্বে যদি আপনি আসতে চান তাহলে রেজিস্ট্রেশন করতে হবে আরবিএস, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। নুনু বিভাইয়ের কাছ থেকে আমরা দুটো ঘটনা শুনতে পারবো, এখন কোন ঘটনাটা শোনাবেন ভাইয়া?
এখন আমার চাচাতো ভাইয়ের এক ঘটনা আর কি।
জি,
তো চাচাতো ভাইয়ের নাম হলো আব্দুর রহমান, তো উনি চট্টগ্রামে থাকতেন, তো চট্টগ্রামে কাজ করতেন, থাকতেন, থাকতে থাকতে অনেক 15-20 বছর ধরে চট্টগ্রামে থাকতেন আর কি। তো হঠাৎ করে একদিন বাসায় বাড়িতে আসা যাওয়া করত, তো বাড়িতে আসা যাওয়া করতে একদিন আসলো বাড়িতে, আসার পরে উনি তখন উল্টাপাল্টা কথাবার্তা বলতো, সবাই দেখত, কিন্তু হঠাৎ করে একদিন উনি কি উঠছে যে আম গাছে উঠে বসে আছে, আম গাছ থেকে নামে না। আচ্ছা, নামাইতে পারে না ওনারে। তারপরে ওনারে কি করলো, অনেক রিকোয়েস্ট করার পরে, উনি আম গাছ থেকে ওনাকে নেমে আনলো, আনার পরে উনি কথা বলল, কথা বলার পরে ওনার বলতেছে কি না আমি খাবো না, গোসল করবো না, আমি চলে যাব, আমি পাহাড়ে চলে যাব, চিটাং পাহাড়ে চলে যাব, পাহাড়ে থাকবো, ওখানে আমার বাসা বাড়ি। এমন কথা বলা যখন বলতেছিল তখন গ্রামের লোকজন বলতেছে যে তো পাহাড়ের থেকে ওকে তো ভূতে ধরছে, ওই যে পাহাড়ে জিনি ধরছে ওখান থেকে। তারপরে উনি কি করলো, খাওয়া দাওয়া বন্ধ করে এক গাছের থেকে আরেক গাছে উঠতেছে, এবং এমন গাছে উঠতেছে যে উনি ওখান থেকে নামাইবার ক্ষমতা কেউ নাই। তখন আমি ঢাকা থেকে তখন বাড়িতে গেছিলাম গ্রামের বাড়িতে, তখন আমি নিজেই চোখে দেখছি যে উনি এমন একটা আম গাছে উঠছিল যে আম গাছটা 60-70 ফুট লম্বা গাছটা। ওই গাছে উঠার পরে ওখানে যে গাছটা এত মোটা ছিল যে ওখান থেকে ওনার যে নিচে নামে আসবে, নিচে যে নামবে বা কোনো লোক তাকে হেল্প করবে যে আসো তুমি নিচে নামে আসো, সম্ভবই হবে না। তারপরে বলছে যে হ্যাঁ আমি নামে আসবো, তো আমি আমার শর্ত হলো তোমরা সবাই সরে যাবে গাছের গোড়া থেকে এবং আমাকে মারবে না। আচ্ছা ঠিক আছে তুমি নেমে আসো, তোমাকে মারবো না। তারপরে উনি কি করল, আস্তে আস্তে করে গাছের থেকে নেমে আসলো। নেমে আসার পরে উনাকে ধরে অনেক 6-7 জন মানুষ উনাকে হাত পায়ে ধরে তারপরে বাড়িতে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তখন বেঁধে রাখলো, বেঁধে রেখে তখন এই হুজুর কবিরাজ দিয়ে ওনার শরীর থেকে জিন তাড়াইলো আর কি, ওনার শরীর থেকে। এখন জিন নাই ওনার শরীরে এবং উনিও পৃথিবীতে নাই, উনিও মারা গেছে। ওনার 3 ছেলে 1 মেয়ে, তো 3 ছেলে 1 মেয়ে আছে জীবিত, উনি দুনিয়াতে নাই, উনি মারা গেছে। আমার ষষ্ঠম গল্প আমি বলতেছি। তো আমার আপন বড় ভাইয়ের ছেলে ক্লাস 5 পড়তো স্কুলে, তো ওই স্কুলের মাঠে করে গাছ ছিল আর কি, অনেক বড় মোটা করে গাছ ছিল। তো ওখানে স্কুল ছুটি হওয়ার পরে ওখানে ছেলেরা বল খেলাধুলা করত, হঠাৎ করে বল যখন মারলো গাছের দিকে, ওই করে গাছের দিকে তাকাইলো, তাকার পরে ওই ওখান থেকে তাকে জিনে ধরছে। ধরার পরে যখন বাড়িতে স্কুল থেকে বাড়িতে আসলো, আসার পরে তখন যাকে তাকে গালি দিত, বকা বাধ্য করত। গালি দেওয়ার পরে এখন সবাই বলতেছে ওকে তো ভূতে ধরছে, এখন কিভাবে করা যায় কি করা যায়। তো এক কবিরা জানলো, কবিরা জানার পরে ওই কবিরাজ ওকে জিজ্ঞেস করলো, তুমি এই ছোট বাচ্চাকে কেন ধরছ, ও কি অপরাধ করছে। বলতেছে ওরা স্কুলের মাঠে যখন খেলাধুলা করে তখন আমি করে গাছে ছিলাম, ওখান থেকে এই ছেলেটাকে আমার ভালো লাগছে, ও আমার দিকে তাকাইছে, এই জন্য আমি তাকে ধরছি। এরপরের থেকে ওই কবিরাজ বলছে তো তুমি এখন কিভাবে যাইবা, এই ওকে কষ্ট দিও না, ও তো ছেলে মানুষ কম বয়স, ওকে কেন কষ্ট দিবা। প্রথম বলছে যে যাব না, পরে যখন আমার যে কবিরাজ যখন মাটিতে কুণ্ডুলি দিয়ে তখন বলল যে হ্যাঁ কুণ্ডুলি দিয়ে ওই মানে আমার যে রুগীকে বসাইলো, বসানোর পরে তখন ছোট যে লম্বা একটা লাঠি নিয়ে তার মাটিতে যখনই আঘাত করে তখন তার পিঠে আঘাত লাগে। তখন আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি ঢাকা থেকে যখন ওখানে যাই তখন আমি উপস্থিত ছিলাম। তো ও বলল যে আচ্ছা এখন আমাকে আর মেরো না, আমি চলে যাব। বলতে ঠিক আছে তুমি কিভাবে যাইবা, বলতেছে ঠিক আছে আমি যখন ছেড়ে দিব তখন আমি গাছের একটা পেঁপে ধরে তো আমি চলে যাব। তো ও কি করছে, তখন এই গাছের থেকে একটা পেঁপে ছিঁড়ে নিয়ে মাটিতে ফেলে দিয়ে ও মাটিতে পড়ে গেল, মাটিতে শুয়ে গেছে। যাওয়ার পরে ওখান থেকে পাঁচ দশ মিনিট পরে উঠে বলতেছে কি, আমার পুরো শরীরে ময়লা হয়ে গেছে, এত মাটি লাগলো কোথেকে। তারপরে যে ছেড়ে চলে গেছে, আজ ছেলে ভালো, এখন সৌদিতে থাকে, নাম তার সুমন, ইনশাল্লাহ ভালো আছে।
এবং এটাই আপনার আজকে শেষ ঘটনা?
জি, শেষ কথা। তবে আমি আমার জাগো এফএম কর্তৃপক্ষ আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি
নন্দবি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সঙ্গে যেটা বলবো আজকে বলছিলাম, ইনফ্যাক্ট সেটা হচ্ছে যে এত ব্যস্ততার পরেও আসলে অনেক দূর থেকেই তিনি বলবো যে আসছেন, নারায়ণগঞ্জ থেকে তিনি এখানে আসছেন তার ঘটনাগুলো বলতে। এবং আশা করছি আবারও কোনো না কোনো একটা পর্বে নন্দবি ভাই আমরা আপনাকে পাবো ইনশাআল্লাহ। বাকি ঘটনাগুলো
ইনশাআল্লাহ অনেকগুলি আছে আমাদের কাছে।
সো এই মুহূর্তে একটা ছোট বিরতি নিচ্ছে অপূর্ব, এবং কিছু সময় পর আজকে যিনি দ্বিতীয় অতিথি তাকে নিয়ে আমরা ফেরত আসব। এবং চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। পরবর্তী এপিসোডে যদি আপনি আসতে চান, ছটপট করে রেজিস্ট্রেশনটা করবেন। যদি এখন অবধি না করে থাকেন, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, প্রফেশন, পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। সঙ্গেই থাকুন, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাসেল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Salto eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning it to a tale of grand potata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাসেল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
স্বাগত আপনাকে আরো একটাবার। এবং আপনি শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4, এবং চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং একটু আগে আমরা নুনুবি ভাইয়ের কাছ থেকে শুনছিলাম নারায়ণগঞ্জ থেকে তিনি এসেছিলেন, এবং নারায়ণগঞ্জের একজন গেস্ট, তারপরে আজকে দ্বিতীয় যিনি গেস্ট তিনি এসেছেন ফরিদপুর থেকে। বাট তার আগে আপনাকে যেটা বলবো, যদি আপনি পরবর্তী পর্বে এখানে এসে আপনার ঘটনাগুলো বলতে চান, সিম্পলি যেটা করবেন, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, লোকেশন, প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। যেমনটা সারা লিখেছেন, আমাদেরকে ডিনার করতে করতে তোমাদেরকে আজকে শুনতেছি, ঘটনাগুলো বেশ ভালো লাগছে, আমার টেক্সটটা পড়ে দিই এবং সবাইকে হ্যালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি জিনাত, থ্যাংক ইউ সো মাচ জিনাত। আছেন আরো অনেকে, বনশ্রী থেকে তরিকুল ইসলাম জয়েন করে আছেন, রাফি রহমান আছেন আমাদের সাথে, সাইফ জয়েন করে আছেন, আছেন আমাদের সাথে রেজাউল হক, মিথিলা আছেন আমাদের সাথে, আরো বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি। সো ইন দ্য মিন টাইম যেটা করবো, আমাদের দ্বিতীয় যিনি গেস্ট তার সাথে আমরা পরিচিত হব এবং তার কাছ থেকে এক এক করে বেশ কিছু ঘটনা শুনবো আমরা। সালামু আলাইকুম মাসুদ ভাই, ফরিদপুর থেকে এসছেন।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাই।
জি মাসুদ ভাই, তো অনেকদিন যাবৎ জাগরণের সঙ্গে যুক্ত, অনেকদিন যাবৎ বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ঘটনা কালেক্ট করেন। মাসুদ ভাই, যদি প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানটা কেন বেশি ভালোবাসেন বা কেন এত ভালোবাসেন?
সত্যি কথা বলতে কি, বাংলাদেশের আরো FM রেডিওতে ভৌতিক অনুষ্ঠান প্রচার হয়, তার চেয়েও আমার কাছে জাগো FM টা সবচেয়ে প্রাণবন্ত লাগে, কারণ এটি লাইভ প্রোগ্রাম। অন্যান্য জায়গায় হয়তো বা দেখা যায় যে রেকর্ডিং করে বা বিভিন্ন জায়গায় পুরানো গল্প দিয়ে বিভিন্ন চ্যানেলের গল্প দিয়ে মিক্সার করে। এই জন্য আমার কাছে জাগো FM 94.4 এই অনুষ্ঠানটা আমার কাছে খুব ভাল লাগে, এবং আমরা সকলে জন্ম লগ্ন থেকে এই অনুষ্ঠানটা শুনছি। আমি মূলত একজন লিসেনার, আর আমার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে গল্প সংগ্রহ করা। একটা ঘটনা তো আর একটা নিজের ভিতর ঘটা সম্ভব না।
এক্স্যাক্টলি। এবং আজকে অফিয়ারও বলছিলেন যে আপনার দুই সন্তান এই মুহূর্তে আপনাকে শুনছে, শাফিন ও ইফরাত, রাইট? তো মাসুদ ভাই, আজকে প্রথম কোন ঘটনাটা শোনাবো আমরা?
আমি প্রথমে একটি ঘটনা বলবো, 1955 সালের একটি ঘটনা, এটা সম্পূর্ণ একটি জিন রিলেটেড কাহিনী। আমার গল্পের শুরু থেকে বলতে হবে যে ফরিদপুর অঞ্চলে 1955 সালে এই গল্পটি আমার পোয়াত দাদার মুখ থেকে শোনা। আমি দাদাকে অল্প কয়েকদিন পাইছি অবশ্য, তারপর তার মুখ থেকে আমি ঘটনাটা শুনছি। ঘটনাটার বিবরণ হচ্ছে, এলাকায় একটি লোক ছিল, তার নাম ছিল পরশুল্লাহ। সে বিভিন্ন জায়গায় যা বিচার করত, বিভিন্ন জায়গায় এতই নীতিবান লোক ছিল, এরকম নীতিবান লোক সহসায় পড়ে না, জানা মতে পড়ে না, এবং এলাকার সকলেই তাকে খুব শ্রদ্ধা করত। এবং তার সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য ছিল, তিনি মসজিদের মুয়াজ্জেম ছিলেন এবং মসজিদের খাদেমগিরি করত, এবং পাশাপাশি সে জিন রিলেটেড কিছু কাজ করত, মানুষকে জিন সারানো এই টাইপের। যাই হোক, আর তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে মানুষের বিচার করত, যে কোনো ঘটনা, জমি সংক্রান্ত ব্যাপার, স্বামী স্ত্রীর ব্যাপার, ভাই ভাই দ্বন্দ্ব, বিভিন্ন ব্যাপার নিয়ে সে বিচার করত, এবং তাকে সবাই খুব শ্রদ্ধা করত। কেউ বলতে পারবে না তার আপন কোন লোক তার সাপোর্ট নিতে পারে। যাই হোক, তেমনি এভাবে একদিন তাকে একটি বিচারে নেওয়া হয় পাশের গ্রাম ভাসানচরে। ভাসানচরে নিয়ে যাওয়ার পরে সে বসে, সকলেই তাকে সালাম দেয়। উনি লক্ষ্য করে বিচার পরিচালনা করার সময় চালের উপর দুইটি পাখি সে এক দৃষ্টিতে তার দিক তাকাই রয়েছে, বলে স্বাভাবিক পাখি মনে করছে। যাই হোক, পাখি মনে করার পর বিচার শেষ হয়েছে, সে তার বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসার পরে সে পাখির কথা ভুলেই গেছে, পাখিটার কোনো মতে যে পাখি একটা আসতেই পারে। পরবর্তীতে সে কয়েকদিন পরে আর একটা বিচারে যায়, বিচারে যাওয়ার পরে দেখে যে ঠিক ওই পাখিটাই দুইটা পাখি বসে রয়েছে। কারণ কি, তারা বসে রয়েছে তখন আমার বিচারে তারা এরকম ব্যাপার। তারপরেও সে কোনো ভাবে পাত্তা দেয় না, মনে করছে স্বাভাবিক একটা পাখি বসতে পারে। কিন্তু কয়েকদিন পর আবার সে একটা বিচারে যায়, বিচারে যাওয়ার পর দেখে সেই পাখি দুটি বসে রয়েছে। সে চিন্তা করলো এটি কোনো স্বাভাবিক পাখি না, এটি সম্পূর্ণ ভিন্ন জগতের পাখি। তা যাক, এই জিনিসটা তার মনেই রাখলো, সে পাখির দিক কোনো খেয়াল করলো না। সে এর মধ্যে যাইতে যাইতে বিচার শেষ হইতে হইতে রাত্রি 8টা বাজে গেল, আর তৎকালীন সময় 1955 সালে তৎকালীন সময় 8টা তো মোটামুটি রাত। তখন বলতেছে যে তার বাড়ি ওখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে। তখন বলছে যে আপনি আজকে এখানে থেকে যান, আপনি আগামীকাল সকালে যাবেন। বলে যে না, আমার কোনো সমস্যা নেই, বলে আপনাকে আগাই দিয়ে আসবো। বলে যে না, আমার কোনো কিছু হইতে আল্লাহর নামে আমি চললাম। এভাবে যাইতে 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 মোটামুটি রাত্রি 10টা বাজে গেছে, চতুর্দিক অন্ধকার। এর মধ্যে লক্ষ্য করে সে পিছনে কে যেন তার হাইটে আসতেছে এরকম মনে হইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি সে পরবর্তীতে তাকাই দেখে যে দুইটি সাদা বিড়াল তার দিকে তাকায় রয়েছে, এবং সে থামলে বিড়াল দুইটিও থামে। কিছু দূর যায়, আবার বিড়াল দুইটি হাঁটে, সে থামলে বিড়াল দুইটি থামে। এমন তো অবস্থায় সে চিন্তা করলো যে আমি জিন রিলেটেড অনেক কিছুই জানি, তোর মতো বিড়াল আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তার মতো সে বলতেছে, বাবা তোরা চলে যা, আমি বুঝছি তুই কে। এমন তো অবস্থায় করার পরে যায় গায়ে দেখে যে সাদা রঙের একটা ঘোড়া দাঁড়ায় রয়েছে, তার পাশে বৃদ্ধ করে একটা লোক, তার উচ্চতা কমপক্ষে 10 ফুট। তখন বলল যে আচ্ছা দেখে সারা, তার তাকে সালাম দিল যে মজুম সাহেব আসসালাম আলাইকুম। সে উত্তর নিল আলাইকুম আসসালাম। বলল যে এরকম ব্যাপার, তার শরীর থেকে প্রচুর পরিমাণে আলো বাইরেছে জামা কাপড়ের। কয় হুজুর, আপনি জিন রিলেটেড সবকিছু করেন, সুতরাং আপনার কাছে নতুন করে কোনো কিছু বলতে হবে না। আপনি বুঝে গেছেন যে আমি কি? কয় অবশ্যই আমি বুঝছি। হ্যাঁ, তারপর কয়েকছে আমি তো আপনার অপেক্ষায় আছি। বললো যে আমার মতো লোকের অপেক্ষায় আপনার কি দরকার? বললো যে আপনি আমাকে বিশাল একটা ব্যাপারে একটু হেল্প করবেন। কয় কি হেল্প? কয় আমার দুইটি যমুক সন্তান, তারা দুইজন একটি মেয়েকে ভালোবাসে, কিন্তু তারা দুইজন দুইজনই সম্পর্ক করছে, দুইজনের সাথে ডিপলি খুব গভীর প্রেমের সম্পর্ক। এখন কোনো ভাই কোনো ভাইকে দেখতে পারতেছে না। তার একটা কথা, এই ভাই বলতেছে আমি বিয়ে করবো, ওই ভাই বলতেছে আমি বিয়ে করবো, কিন্তু মেয়েটাও বলতেছে যে তোমরা যে কেউ, আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই। এখন বলতেছে যে আপনি খুব বিচক্ষণ ভাবে বিচার করেন সবকিছু। আমার দুই ছেলে আপনার সম্পূর্ণ বিচার কার্য অনেক দিন ধরে ফলো করতেছে। যে বলল যে এরকম ব্যাপার, আপনি এই লোকটা হয়তো একটা সমাধান দিতে পারবে। বলল যে একটা পাখির বেশে আপনার কাছে যা বিচার শুনে, সবকিছু শুনে, এবং আপনার উপরে তারা খুব মুগ্ধ। বলল যে তাহলে আপনি আমাদের রাজ্যে যায় আপনি একটু বিচার করে দিয়ে আসবেন, আমি কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না। বা বলল যে না না না, এটা আমার সম্ভব হয় না, আমি মসজিদের ঝাড়ু দেই, আজান দেই, সবকিছু করি, আমার একটা সংসার আছে, বউ বাচ্চা আছে, সুতরাং আপনাদের রাজ্যে যাওয়া আমার কোনো অবস্থাতেই সম্ভব না, আপনার প্লিজ আপনি ক্ষমা করেন। কয় দেখেন আপনি বিনিময় যা চান, কয় আমি বিনিময়ের কাজ কোনোদিনও করিনি, তারপর আমার যাব না, প্লিজ আপনি আমাকে বিরক্ত করবেন না। যাই হোক, দুই তিন দিন এভাবে ফলো করে বলে সে কোনো কিছুতেই রাজি হয় না। যাই হোক, এক পর্যায়ে জিনের যে সর্দার, সে মোটামুটি সে আশা ছাড়িয়ে দেয়। আশা ছাড়িয়ে দেওয়ার পর একদিন তার বাড়িতে তার একটি ফুপু ছিল, তার ফুপুর বিয়ে হয়েছে তৎকালীন সময়ে ভারতের মেদিনীপুর। মেদিনীপুর বিয়ে হওয়ার পরে তার ফুপু আসছে, বলল যে বাবা কেমন আছিস? বলল যে বাবা এত ফুপু তুমি কেমন আছো? কয় তোর কাছে আমি বিশেষ একটা কাজে আসছি, আমার দেবরের ছেলে সে খুব মানে যে অসুস্থ, জিনে তারা অ্যাটাক করছে, তুই একটু উপকার করবি, আমি বলছি যে আমার ভাইস্তা খুব এই লাইনে পারদর্শী, কয় তুই আমার সাথে যাইতে হবে। কয় বলল যে ঠিক আছে, যাই দেখি যে কি অবস্থা হয়। তারপরে করছি কি, ওই লোক ওর ফুপুর সাথে তৎকালীন সময়ে তো অত ভিসা পাসপোর্ট এগুলো যাই ঝামেলা হয়তো বা ছিল না, ওই যে সময় ইচ্ছে করতো ইন্ডিয়া যাইতে পারতো আসতে পারতো। তখন তার বাড়িতে যায় পৌঁছে, বাড়িতে যায় পৌঁছানোর পরে বলল যে আপনার ছেলেটা ওই বাড়ি বলছে যে ছেলে কোথায়? ছেলে আসছে, ছেলের শুধু শরীরের মধ্যে হাড় আছে, মাংসর কোনো খবর নাই, মানে খুব অসুস্থ হয়ে গেছে, খুব অসুস্থ হয়ে গেছে মতো অবস্থায়। বলে যে আপনার ছেলের ঘটনাটা কি? কয় আমার ছেলের ঘটনাটা খুব মর্মান্তিক, এরকম মাদ্রাসায় পড়তো, গানের গজল গাইতো, সবকিছু করতো, কিন্তু কোন অবস্থাতেই হঠাৎ করে অসুস্থ হয়েছে। তারপরে ওই মাদ্রাসা থেকে হরিয়ানা থেকে ওই হরিয়ানার মাদ্রাসায় লেখাপড়া করত, তারা চিঠি পাঠাইছে যে আপনার ছেলের অবস্থা খারাপ, দুই দিন পরে পাওয়া গেছে, আপনি আসে আপনার ছেলেকে নিয়ে যান। যাই হোক, আমরা নিয়ে আসছি, তখন করে কি নিয়ে আসে, নিয়ে আসার পরে কি কারণ কোন কারণ কিচ্ছু বুঝতে পারে না। তারপর এত সুন্দর গানের গলা, এত সুন্দর কুরআন তেলাওয়াত করত, সে ছেলে খালি শুয়ে থাকে আর কোনো কিছু খাওয়ার মতো শক্তি তার নাই, কিন্তু রাত্রে একবার সে চিৎকার দেয়, চিৎকার দেওয়ার পরে তখন খাইতে পারে, আবার একটা চিৎকার দেয় ওই খাবারটা বন্ধ হয়ে যায়, ওইভাবে চলে। তারপর ঠিক আছে আমি একটু দেখতেছি, দেখার পরে দেখতেছে দেখতেছে মন্ত অবস্থায় তার যতগুলো পালিত জিন ছিল সব পাঠাইছে। তখন বলল যে না, এটা জিন রিলেটেড কোনো ব্যাপার কিনা বলতে পারবো না। আমার সাথে যারা জিন আছে তারা সম্পূর্ণ অপারক বলছে যে আমরা এই জিনিস পারবো না। যাই হোক, বলে কোন অবস্থাতে পারবো না। আর তার আগে অবশ্য অন্যান্য বিভিন্ন তান্ত্রিক কবিরাজ বিভিন্ন কিছু দেখাচ্ছে, তারাও কোনো ভালোর পথে নিতে পারেনি। এখন কি করা যায় কি করা যায়, এই মতো অবস্থায় উনি যে তার ওর ফুফু বলতেছে যে এরকম ব্যাপার, তোর আমি এত সাহস নিয়ে আনলাম, তুই তো আমার ইজ্জত মারি দিলি, তুই এখন কি করা যায় বল। বলছে ফুফু আমাকে একটু সময় দাও, আমি বাড়িতে যাই, তারপরে ইনশাল্লাহ আমি ব্যবস্থা করতে পারবো। এমত অবস্থায় সেই মসজিদের ইমাম, ওই মসজিদের এই মসজিদে যে কর্মরত ছিল, আজান দিত খাদের, ওই ওই লোক বলতেছে কি অনেক চিন্তা করতেছে যে এই জিনিসটা হয়তো বা সম্ভব হইতে পারে, যদি ওই জিনের সর্দারকে আমি যদি পাই। আমি আশা করতেছি অনেক দিন ধরে তার সাথে দেখা না, তার আমি বারবার করে ফিরে দিছি, এখন কি করা যায়। সে মনে মনে তাকে খুঁজতেছে এবং ভাগ্যক্রমে পরের দিন সে দেখেছে মসজিদ থেকে একটু সামনে ঈশার নামাজের পর দাঁড়ায় গেছে। তখন বলে যে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে যে আমি আপনাকে খুঁজতেছি বেশ কিছুদিন ধরে। তাহলে বলে যে কি সমস্যা। বললো যে এরকম ব্যাপার, একটা রোগী দেখতে গেছিলাম কিন্তু আমার সাথে যারা পালিত জিন আছে তারা কিচ্ছু করতে পারেনি। তখন বলল যে আপনি ঠিকানা দেন, এই ব্যাপারে আমার কাছে জিনের অভাব নাই, বিভিন্ন ধরনের দুষ্ট ভালো হিংস্র ইফিত সব ধরনের আছে, সুতরাং আপনার একটাই কথা কিন্তু আমার ছেলের বিচারটা করে দেওয়া লাগবে। বলে যে হ্যাঁ আমি করব। তারপরে তার পালিত জিন সব কিছু পাঠায়। পাঠানোর পরে তার বলতেছে যে আপনি আবার ওই মেদিনীপুরে যান, মেদিনীপুরে যান, আমি ব্যবস্থা করতেছি। তখন আসা ওই জিনের যে সর্দার তখন তাকে বলে যে এই ছেলেটা মাদ্রাসার খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, সে পাহাড়ের পাশে মাদ্রাসা, কিন্তু পাহাড়ের ওই পাশে কোন লোক যাইত না ভয়ের চোটে, বা হুজুররাও তৎকালীন নিষেধ করছে। তখন ওই ছেলে কারোর সাথে ঘুরত না, সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপর হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের দিকে গেছে। পাহাড়ের দিকে যাওয়ার পরে তখন দেখে যে দূরে একটা মেয়ে দাঁড়ায় গেছে, মেয়ের নাম হচ্ছে কমলা। তখন দূর থেকে দেখছে ওই ছেলেটার কাছে, ওই ছেলেটার নাম হচ্ছে সাদ্দাম। বলে যে মেয়েটাকে কিন্তু খুব সুন্দর লাগে। ও নিজে নিজে চিন্তা করতেছে আর মেয়েটাও তাকায় রয়েছে। ও করছে কি, পরের দিন ফজরের নামাজের পরে আবার গেছে, যায় দেখে ওই মেয়েটা আরো কাছে আসছে, পুকুরের এই পারে আসছে। তখন বলছে যে দেখো তোমার মতো সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখিনি, হ্যান ত্যান। বললো যে তুমি কি, তোমার সাথে আমি সম্পর্ক করতে চাই। বললো যে হ্যাঁ তোমার সাথে, কিন্তু আমার যে তিন ভাই খুব সিরিয়াস, লোকজনকে তারা তো কোনো কিছু দেখো কোনো ব্যাপার না, পরবর্তীতে দু একদিন দেখা করার পরে সে বলে দেখো আমি মানুষ না, আমি কিন্তু জিন জাতির মেয়ে। তখন বলছে যে জিন জাতি কোনো ব্যাপার না, আমি তোমাকে বিয়ে করব, চলো এক ব্যবস্থা হবে। এই অবস্থায় করে কি যে আমার গ্রামে তোমারে নিয়ে যাব, তারপরে আমরা তোমার বিয়ে করব। বলে যে কথা সে কাজ। এর মধ্যে করে কি হাঁটতে থাকে দুজন, মানে তারা ফাইনালি তারা মেদিনীপুর চলে যাবে। কিন্তু সামনেই তার তিন ভাই দাঁড়ায়। তিন ভাই দাঁড়ানোর পরে তারা বলতেছে তুই ওকে নিয়ে কোথায় যাইতেছিস, ওর মেয়েকেও ওই মেয়েটাকেও মারে, আমার বোনের জন্য সব করতে পারি। একটা পর্যায়ে ওর বোন বলতেছে আমি ওর সাথে যাবই, মারতে মারতে একটা পর্যায়ে মেয়েটা মারাই যায় চোখের সামনে। এখন বলল এখন ওর ছেলেটা ওইটা ও কোন রকম মারা যাওয়ার পরে তারা কান্নাকাটি শুরু করে ও করে পিছন থেকে করে আস্তে করে কাটে পড়ে ও যান রক্ষা করার জন্য মানে পিছন থেকে দৌড়ে পড়া যায়। তখন ওরা চিন্তা করে যে তাহলে তো ওকে শান্তিতে থাকতে দিব না। ওরা করে কি বোবা একটা জিন বলে যে এই সাদ্দামকে সহজে মারবি না, আস্তে আস্তে মারবি, মারলে পারে ওর এই আস্তে আস্তে মারবি আর খুব নৃশংসভাবে হত্যা করবি যাতে কোন রোগ বা ইসি ওর বাপ মা কষ্টেতে মারা যায়। ও একটা বোবা চিন সৃষ্টি করে, বোবা চিনটা বসে এই একটা সাপ রূপান্তরিত করে, ওইটা অনুযায়ী কাজ হতে থাকে এবং ওই সাপের মাঝে পাঁচটা আলপিন সেটিং করা হয়। এখন শুধু ও খাইতে চায় কোন অবস্থায় খাইতে দেওয়া হয় না, যে চিন্তা করে যে সাপটা মারা গেলে তো ও তো মারা যাবে। ও করে কি একটা পিন খুললে পরে সে চিৎকার দিলে পরে তখন কোন রকম খাওয়া দাওয়া করে এই করে, আবার আর একটা পিন যখন ঢুকায় তখন করে কি তার সবকিছু বন্ধ হয়ে যায়। এই অবস্থায় তার হলো চলতেছে। তখন জিনের সর্দারটা বলছে এটা কোনো সমস্যা না, আমি সমাধান করব, কোনো সমস্যা না, আপনি এই দুই দিনে আপনার ছেলেকে আমি সুস্থ বানানোর চেষ্টা করব। এখন কয়েকটা জিন পাঠালে পরে তারা বলতেছে যে আরো শক্তিশালী লোক দরকার। যাই হোক, হিংস্র প্রকৃতির কিছু জিন আছে, জিন যা করে কি ওইটা করে কি সম্পূর্ণ ওই সাপটাকে করে পুরাই মেরে ফেলায়, মানে ওই বোবা জিনকে। মানে ওরা ফেরত আসে এবং আস্তে আস্তে ওই ছেলেটা ভালোই দিয়ে থাকে এবং পুরোপুরি সে সুস্থতা লাভ করে। তখন বলে যে এরকম ব্যাপার হুজুর, তাহলে আপনার কথা মতো আমাদের রাজ্যে যাইতে হবে, এরকম ব্যাপার। বলেছে ঠিক আছে, আমি তো তোমাদের কথা দিছি, তাহলে ঠিক আছে, তাহলে অমুক দিন রাত্রেবেলা আসো, আমি যাব। ঠিক আছে, তার ওয়াইফকে বলে এরকম ব্যাপার, আমি কয়েকদিনের জন্য কাজে যাব, মোটামুটি আমার আসতে দেরি হবে। ঠিক আছে, সে রাত্রে তার সাথে কথা থাকে যে রাত 9টার পরে একটি ঘোড়া আসবে, ঘোড়া আসলে পরে ঠিক তারপরে ওই ঘোড়ার পিঠে ছেড়ে আপনি চলে যাবেন। এবং কথা মতো সে ঘোড়া আসে, ঘোড়া মনে হয় দুইটা আসমান থেকে পড়ল, আসমান থেকে সাদা ঘোড়া দুইটা আসত, একটা ঘোড়া খালি রয়েছে আর একটা ঘোড়াতে ওই জিন সর্দার। তখন বলতেছে যে এরকম ব্যাপার, তাহলে আপনি তো আমাদের রাজ্যে যাইতেছেন, কিন্তু আপনার কয়েক মিনিটের জন্য আপনার চোখটা খালি বন্ধ হবে, কারণ আমাদের এখানে নিয়ম আছে, আপনি এরকম ব্যাপার, আপনি যে অবস্থায় আছেন এভাবে হবে না, কালো কাপড় দিয়ে বাঁধতে নিতে হবে, কয় বেশি না সর্বোচ্চ অল্প কয়েকদিন। তার কথা মতো তাই বাঁধতে দেয়, চোখ বাঁধে পরে ঘোড়াটা ঝাঁকি দেওয়ার পরে সে সর্বোচ্চ মনে করলো যে দুই মিনিটের ভিতর সে রাজ্যে চলে আসে। এখন চোখটা খুলে দেওয়ার পর দেখে যে অনেক লোক তার জন্য অপেক্ষা করতেছে, সে সবাইকে সালাম দেয় যে হুজুর এরকম ব্যাপার আসছে। তখন বলল যে এখন সবাই 10 ফুট 12 ফুট এরকম করে লম্বা যত লোক আছে, এর মধ্যে একটা লোক স্বাভাবিক মানুষের মতো। তখন বলল যে ভাই শোনো, আমার তো মনে হইতেছে তুমি এই জগতের লোক না। কাজে না সেটা আপনি এই প্রসঙ্গ বাদ। তখন করে কি ওনাকে ঘুমানোর রেস্ট দেয় এবং খাবার দেয়, সে অনন্য খাবারের মানে এত টেস্টি, কিন্তু যে রসগোল্লাগুলো ছিল ওইটা কিন্তু মনে হইতেছে যে কোনো মানুষে বানানো। তখন তারপর বলতেছে যে এরকম ব্যাপার, রসগোল্লাটা যে আমি খাইলাম এটা তো মানে কয়েকটা আপনি ঠিকই ধরছেন, এই লোকটা আপনার মতো স্বাভাবিক লোক। তখন তার কাছে বলল এরকম ব্যাপার, ভাই তুমি এখানে আসছো কিভাবে? বললো যে আমি আসছি স্বাভাবিক কারণেই, কারণ আমার বাড়ি অনেক দূরে ওই কলকাতার একটা রাজ্যে। আমি হলো ভালো মিষ্টি বানাই, এই মিষ্টির সৌজন্য আমি মিষ্টি বানাইতে আর তার জন্য উনি আমাকে কয়েকদিনের জন্য ভাড়া করে আনছে, এবং প্লাস যা কিছু আছে এই আপনার কাজ শেষ হয়ে গেলে পরে আমিও চলে যাব এবং বিনিময়ে আমাকে পারিশ্রম দিবে। যাই হোক ভালো কথা। তারপরে সে বলল যে আজকে আমি একটু ঘুরে দেখব। কয়ে আপনি আরেকটা জিনকে দেয়, দুজন জিনকে দেয়। তখন বলছে যে হুজুর আপনি যে হাঁটতেছেন এত সুন্দর গাছ, এলাচি, তারপরে কিশমিশ বিভিন্ন প্রকার, সে মুখ ধোয়ায় বলল যে কোন অবস্থাতে আপনি পাতা ছিঁড়ার উদ্দেশ্যে গাছ স্পর্শ করবেন না। আপনি যদি কোনটা পাতা ছিঁড়েন তাহলে সাথে সাথে কিন্তু গাছটা মারা যাবে, কারণ এগুলি জিনদের তৈরি করা। তাহলে ঠিক আছে, তাহলে তো আর কোনো কথা নাই। তারপরে সামনে যায় দেখে যে একটা নদী, বাম মানে নদীটা দুই দিকে দুই রকম স্রোত, একদিকে লাল রক্ত রক্তের মতো আর একটা দুধের মতো দুই দিক দিয়ে যাইতেছে। সে আশ্চর্য বলল যে এইটা কিভাবে সম্ভব। তখন বলল যে দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে এই সর্দার এরকম ভাবে করছে। যাই হোক ঘুরে গেলে আসে, ঘুরে আসার পরে তখন বলতেছে যে আপনি আমার যে যে কাজে আনছেন আপনার দুই ছেলে কোথায়, দুই ছেলেকে একটু হাজির করেন। কথা মতো দুই ছেলে আসে, দুজন যুবক ছেলে একই রকম চেহারা। হুজুরকে সালাম দেয়, বলে যে হুজুর উত্তর নাই। উত্তর নেওয়ার পর বলতেছে যে এরকম ব্যাপার, তোমরা একটা মেয়েকে ভালোবাসো, মেয়ের নাম ঠিকানা কি আমাকে দাও। বলে যে আমরা নাম ঠিকানা দিতে পারি, এ বলতে স্বামী বিয়ে করব, ও বলতে স্বামী বিয়ে করবে, দুজনের ভিতর বিশাল দ্বন্দ্ব। এখন সে করে কি ওই মেয়েটাকে হাজির করে, তখন বলতেছে তুমি কেন দুইজনের পিছনে লাগছো, তুমি জানো খুব ভালো করে যে এরকম ব্যাপার, তারা দুই ভাই, দুই ভাইয়ের সঙ্গে কি কেউ সম্পর্ক করে। বলে গেল যে হুজুর আমি প্রথমে মনে করছিলাম যে এরকম ব্যাপার একজন, কিন্তু আমি বুঝতে পারিনি। এর মতো অবস্থায় বলতেছে যে তারপর আমি কাউরে ছাড়তে পারতেছি না, এখন আমি সিদ্ধান্ত নিছি তুমি তো আসছো এই ফ্যামিলিটাকে ক্ষতি করার জন্য, বিভিন্ন প্রকার বিভিন্ন তার বাপের সম্পদ সম্পত্তি ভাবে নষ্ট করতেছো, তার কোনো কিছু উন্নতি লাভ করতেছে না, সবকিছু করতে পারতেছে। বলে যে হুজুর ব্যাপারটা তো আপনি সঠিকই বলছেন। এই কথা বলার পরে বলতেছে তুমি আর কখনো ওই ছেলেদের সামনে যাবা না, দুইটা ছেলের সম্পর্কে সামনে যাবা না, কয়েকটি তুমি যত বড়ই জিন হও আর যাই হও আমি তোমাকে এর ভিতরে। সে করে কি আস্তে আস্তে ওই হুজুরটা করে কি ওই মহিলাটাকে ধরে, মহিলাকে তাকে ধরে তাকে বোতল বন্দি করে, বিভিন্ন ভাবে বলতেছে ছাড়িয়ে দেন ছাড়িয়ে দেন। তারপরের দিন ওই চীনের সর্দার বলল যে খবর কি, বলল যে এরকম বিস্তারিত ঘটনা, আপনার ছেলেকে এরকম ব্যাপার, দুই ছেলেকে অ্যাটাক করছিল, আপনার সবকিছু ধ্বংস করার জন্য সবকিছু আমি তথ্য পাইছি, এই জন্য তাকে আমি মাটিতে পুঁতে ফেলেছি, কোথায় পুঁতছি সেটা আমি কাউকে বলবো না। তখন বলল যে দুই ছেলে বলল যে না আপনি সঠিকই বলছেন, সবকিছু বলছেন, আমরা বুঝতে পারিনি। যাই হোক তারা মুক্তি পায়, যে যার মতো কাজে ফেরত যায়। এখন ওই হুজুরও স্বাভাবিক নিয়মে তার দেশে ফেরত আসে। এই ছিল একটি বাস্তবধর্মী একটি ফরিদপুরের একটি ঘটনা। আমি এখন দ্বিতীয় ঘটনায় যাইতেছি। এই ঘটনাটা এটি সম্পূর্ণ আমার ভাই জামালউদ্দিন কানুন মেয়ে জুহি তার শিক্ষকের কাছ থেকে শোনা। যাক ছোট বাচ্চা তো আমি ওর গল্প বিশ্বাস করি নি, বলে পরবর্তী তোর শিক্ষকের কাছে জিজ্ঞেস করছি, বলে যে না সঠিক। আমি এখন জুহির ভাষায় আমি গল্পটি বলতেছি। গল্পটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় কার একটি ঘটনা। আমাদের ওখানে ডাবাখোলায় একটি নাম করা ডাকাত ছিল, তার নাম বাবুল। এবং সে মুক্তিযুদ্ধের সময় যখন মানুষ পুরুষরা যখন মুক্তিযুদ্ধে গেছে কিংবা কেউ গেছে রাজাকারি করতে, মোটামুটি বাড়িটা শূন্য ছিল, অনেকে শুধুমাত্র মহিলা, এই সুযোগে করত কি ওই বাবুল ডাকাত একটা গ্রুপ করে বিভিন্ন লোকের বাসায় যা ডাকাতি করত, স্বর্ণ অনেক কিছু নিত এবং জনগণ তার প্রতি আকৃষ্ট ছিল। তারপর তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারত না, সে ছিল অস্ত্রধারী সন্ত্রাস আগে থেকেই এমত মানে এই নিয়ে চলত সে। এখন যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলার পরে এখন করে কি কি করবে, একদিন এক হিন্দু বাড়িতে যায় ডাকাতি করার জন্য। ডাকাতি করতে যাওয়ার সময় করকে হাতে নাতে ধরা খায়। ধরা খাওয়ার পরে ওই যে কজন চেলাবেলা ছিল সবাই ধরা পড়ে, তাদের মোটামুটি জনগণ মাইরে সব করে মাইরে ফেলায়। কিন্তু ওই বাবুল ডাকাতে আসতে করে পাশ কাটে চলে যায়। এখন জনগণের কাছে এসে বলে যে আমারে মাফ করে দেন, আমি এসবের ভিতর আর কোনোদিন যাব না, আমি এখন রিক্সা চালাই খাবো। তখন স্বাভাবিক সবার প্রতি একটা মায়া সৃষ্টি হয়। মানুষ তো বলে যে তাক আল্লাহর কাছে যখন মাফ পাওয়া যায় তাহলে আমাদের কাছে যাক তোমার ভালো আর সুযোগ দিলাম। এখন সে করে কি মোটামুটি সব জায়গা দিয়া এবং সে ডাকাতি করা অবস্থায়ও মানুষকে নৃশংসভাবে কয়েকজনকে হত্যাও করছে তার এমন কোন। তারপর এখন এলো, সে এলো রিক্সা চালাইতেছে। এর মধ্যে কিছুদিন পর চোরে না শুনে ধর্মের কাহিনী, সে করে কি মানুষের বাড়ি থেকে বদনা গিলাস এ সমস্ত শিংখুইদা চুরি টুরি করে এভাবে ই করত, বিভিন্ন জায়গা থেকে এরকম করত। করার পরে একদিন এক বাড়িতে গিয়ে ধরা খায়। ধরা খাওয়ার পরে এমন ভাবে জনগণ চিন্তা করে যে মার দেয়। আবার আর একটা লোক ছিল, সে বর্তমানে দৌলতদিয়া সিএমবি ঘাটের মেয়র, আমাদের বন্ধু খালিদ। এখন ওই খালিদের বাবাকে 71 সালে ওই ডাকাতি করা অবস্থায় ওই বাবুল ডাকাত তারা নৃশংসভাবে হত্যা করে। এখন ও শোনে যে চোর ধরা পড়ছে, চোর ধরা পড়ছে, এলাকার লোক ই করে বিভিন্ন ই করতেছে। তারপর এমন একটা কোপ মারে ওর মস্তক সম্পূর্ণ দ্বিখণ্ডিত হয়ে যায়। দ্বিখণ্ডিত হওয়ার এখানে জনগণ সবাই চিন্তা করে যে যাক বাঁচছি, সারা চোরের উপদ্রব তো বাঁচলাম। এই ব্যাপারে কোনো মামলা টামলা কোনো কিছু হয় নাই, 71 সালের ঘটনা। এভাবে বিষয়টা তো আমার চাপা পড়ে যায়। যাক এভাবে চলতে থাকে এমতো অবস্থায় একদিন রাস্তার পাশে একটা স্কুলের পাশে একটা কালো একটা বিড়াল মানে যে মেয়াও মেয়াও করতেছে। এখন যা দেখে যে ওই কালো বিড়াল ঠিকই কিন্তু ওই বাবুল ডাকাতের মাথা। এখন তো সে তো ভয় পায় চিৎকার দেয়, এরকম বলে যে এরকম ব্যাপার, এইগুলো তো আমরাও তো দেখছি, কি করা যায়। যাই হোক, ওখানে দোয়া দরদ করা হয় স্কুলের পাশে, মানে স্কুলের ওই জায়গায় হত্যা করা হয়েছিল এই মুক্তিযুদ্ধের সময়। ওই নৃশংসভাবে অনেক লোক পাখানাদার বাহিনী বা অত্যাচার করত ওই সাইডে। তারপরে করছে কি গ্রামে লোকজন হঠাৎ করে দেখতেছে কুকুর ভেউ ভেউ করতেছে, পরে কুকুর খেতাবে যায়, যায় দেখে যে ওই ডাকাতি কুকুরের মাথা। এখন ভয় পাইতেছে মতো অবস্থা জনগণ চিন্তা করলো যে আমাদের কি করব, এখন আমাদের এই অবস্থা কি। এখন একটা লোক ঢাকা থেকে আসে অনেক রাত্রে, রাজবাড়ির রাস্তা ফুদপুর রাজবাড়ির রাস্তার মোড়ে তারে বাসে নামাই দেয়। যা বলে যে একজন বলতেছে রিক্সায় বলতেছে রিক্সালা বলে যে বাবা যাবা নাকি, তুমি তো বাড়ি যাবা। বলে যে হ্যাঁ আমি বাড়ি যাবো। চাচা তুমি কি চুরি চুট্টা আমি সবকিছু ছাড়ছো, কই সব ছাড়ি দিছে দেওয়ার সময় রিক্সা চালাইতেছি। কই যাক খুব খুশি হলাম তুমি পরিশ্রম করে এ করতেছ, তারপরে এই রিক্সায় করে তৎকালীন সময় তার মোটর রিক্সা ছিল না, পায়ে করা রিক্সা। তো এই মতো অবস্থায় যাইতেছে 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 বিভিন্ন গল্প করতেছে গল্প করতেছে, তখন ওকে বাড়ি নামাই দেয়। বাড়ি নামাই দেওয়ার পর তখন রাত একটা না দেড়টা বাজে, তখন ওর মা জিজ্ঞেস করে যে কিরে তুই এতটুকু ইসি 3 কিলোমিটার কি রাত্রে হাইটে আইছিস নাকি? বলে যে না মা, আমার এই যে এরকম বাবুল চাষা আমার রিক্সায় করে নামাই দিয়ে গেছে। বলে যে নামাই দিয়ে গেছে, তাইলি কোন বাবুল? বলে ওই যে ডাকাত বাবুল। তখন বলছে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তারা তো কিছুদিন আগে তো এলাকার লোকজন মাইরে ফেলাইছে, সব লোকজন পুলিশে আসে পোস্টমর্টম করে পরে তারা দাফন করছে। কি কও মা, হঠাৎ করে তার শরীরে জ্বর আসে রাত্রে কোন অবস্থাতেই হয়, তারপরে এলাকার লোক সকলে সিন্নি উঠায়, তারপরে এলাকায় খিচুড়ি রান্নার ব্যবস্থা করে মিলাদ মাহফিল হয়, তারপরে থেকে এখন মোটামুটি গোবিন্দপুর মুক্ত। এখন আমার সর্বশেষ ঘটনা, সর্বশেষ ঘটনা বলতে এটি আমার ছেলে জাইদি হাসান শাফিন নাবিল হাসান ইফরাত দুজন তার ক্লাস টিচারের কাছ থেকে শোনা। তখন বলছে যে বাবা আজকে ভালো একটা অনুষ্ঠান আছে, এই এসে এই গল্প শুনলাম, তোমার যদি সম্ভব হয় তাহলে বিভিন্ন জায়গা তুমি শেয়ার করতে পারো। আমি ঠিক আছে, বিষয়টা হলো এক লোক বিয়ে করতে যায়, বিয়ে করার পরে স্বাভাবিক নিয়মে বিয়ে করার পর অনেক ধুম ধারাক্কা করে বিয়ে হয়। বিয়ের পর পালকিতে করে বৌ আনার নিয়ম ওই বৌ নিতেছে, আর এর ভিতরে কয়েক তখন ওই জামাই বলতেছে যে আমরা এটা রেস্ট নেই, অনেক দূর তো পালকি আসলো। তখন করে কি তারা কয়েক বন্ধু মিলে করে কি একটু রেস্ট নেয়, আর বউ তো পালকির মধ্যে বসায়, ওখান থেকে আরো 2 কিলোমিটার ভিতরে যেতে হবে তার বাড়ি যা অবস্থায়। তারপরে এরকম করে যায় উনি লক্ষ্য করল যে 1 থেকে 1.5 ফুট পিচ্ছি একটা ছেলে, মানে বামন প্রকৃতির লোক দৌড়াই দৌড়াই করলো কি ওই সেই নতুন পালকির ভিতর ঢুকলো। ওই দূরে থেকে ফল করতেছে, 2-3 মিনিট পর করছে কি ওইটা বেরোয় গেছে। তখন তার সাথে ছিল তার মামা, কলেজে মামা এরকম ব্যাপার একটা বাউন্ডির প্রকৃতির লোক ভিতরে ঢুকলো, কারণটা কি? কই চল দিয়ে যাই দিই, কই বৌমার নতুন এই তোমার এই ভিতরে কেউ ঢুকছিল পালকির মধ্যে? কই না তো। তো সবাই বলতেছে যে তুই কি পাগল হয়ে গেছিস নাকি যে ঢুকলো। যাই হোক, খুব উৎসবমুখর পরিবেশে তারা বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে হই হুল্লার মাধ্যমে আনন্দ উৎসবের মাধ্যমে বিয়েটা সম্পন্ন হয় এবং 5-6 মাস পর ওই মহিলা প্রেগনেট হয়। প্রেগনেট হওয়ার পরে আস্তে আস্তে 7 মাস 8 মাস সে মোটামুটি ফুল প্রেগনেট, আর স্বাভাবিকভাবে 7-8 মাসের মহিলাদের পেটটা তো সাধারণত বড় থাকে। কিছুদিন পর লক্ষ্য করে তার আত্মীয় স্বজন, তার শ্বশুর শাশুড়ি, তারা তো প্রথমে আনন্দে মা যে নতুন অতিথি আসতেছে বাড়িতে অনেক অনেক আনন্দ করতেছে, তখন চিন্তা করে যে আস্তে আস্তে পেটটা নিচের দিকে যাইতেছে, মানে আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে করে কি একটা পর্যায়ে করে কি পেটটা লেভেল হয়ে যায় স্বাভাবিক মানুষের ভেতর। সবাই আশ্চর্য হয়ে যায়, বলে যে কি ব্যাপার, তোমার পেটে কি কোনো টিউমার ছিল বা কোনো কিছু ছিল যে ওইটা ভালো হয়ে গেছে? বলল যে না, এ ধরনের তো কোনো ঘটনা ঘটেনি। আবার কিছুদিন পর প্রেগনেট হয়, প্রেগনেট হয় 7-8 মাস পর আবারও তার পেট আস্তে আস্তে কমতে থাকে। তখন বলল যে না, এটা তো কোনো স্বাভাবিক কোনো ঘটনা না। তখন স্থানীয় মসজিদের ইমাম তাকে খবর দেয়, উনি আবার জিন সম্পর্কে তার একটু জ্ঞান আছে, পরে সে আবার জিন হাজির করে, জিন হাজির করে, তখন বলতেছে তোমার বিয়ের সময় একটা জিনদের বাড়ি পার হওয়ার সময় তোমরা কয়েকজনের পায়ে লাত্তি লাগছিল, বা তোমরা তোমার রাজ্যের জামাই দে একটা সিগারেট খায়া তোমরা ওই সর্দারের পিঠের উপর পড়ছিল, এই জন্য ও খুব ক্ষিপ্ত হয়েছে যে আমার আমার শরীরে সিগারেটের আগুন বাড়লো, এত বড় সাহস, তখন করে কি ওর একটা বদ জিন আছে তাকে করে কি পাঠায় দেয়, বলে যে যা তুই এর ক্ষতি করবি। তখন বলতেছে কোনো অবস্থাতেই সে যাবে না, যাবে না যাবে না, তারাকে বিস্তারিত কথা সে যাবেই না। এখন কোন জিন যারা ছাড়ায় তান্ত্রিক কবিরাজ কারো কথায় কারো কাজ হয় না, এই মতো অবস্থায় সে করছে কি, সে শুধু আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করছে যে আল্লাহ তুমি আমার শক্তি দাও, আল্লাহ তুমি আমি আমার বাচ্চার মুখ দেখতে চাই, সবাই তো ব্যর্থ হয়েছে আল্লাহ আমি তো তোমার কাছ থেকে নিরাশা নই। যাই হোক আস্তে আস্তে করে কি আবার প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হওয়ার পর স্বাভাবিক সুস্থতার মাঝে যে একটি পুত্র সন্তান লাভ করে, সবাই চিন্তা করলো যত বড় তান্ত্রিক হোক আর যাই হোক আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কোনোদিন কোনো কিছু সম্ভব না। যাক সে এখন দুই বাচ্চা, অনেক আগের ঘটনা যদিও যে বাচ্চাগুলো তারাও আজকাল নানি হয়ে গেছে। এই ছিল আমার তৃতীয় ঘটনা, এখন আমি আমার পরবর্তী গল্পে চলে যাচ্ছি। এই গল্পটি দিয়েছে আমার শাশুড়ির মুখ থেকে শোনা, গল্পটি হচ্ছে 1940 সালের দিকের ঘটনা। এই সময় তারা একটা ঘর বানাইতে লাগে, তৎকালীন সময়ে তো মনে করেন যে মিস্ত্রি এত অ্যাভেলেবল ছিল না, তখন করে কি বহুত কষ্টে একজন মিস্ত্রি জোগাড় করলে মানে যে আমার শ্বশুর বাড়ির পাশেরই ঘটনা, সে বাড়িটা ছিল হিন্দু বাড়ি, এখন সবকিছু জোগাড় টোগাড় করে সবকিছু, এখন ওই লোক বলতেছে যে আমার বাড়ি তো অনেক দূরে, এখন তো আমার এখানে থাকতে হইলে পর আমার একটা ঘর দিতে হবে, ঘরের এক পাশে আমি থাকবো, আমি নিজের মতো আমি নিজে রান্না করে খাবো। বলছে যে ঠিক আছে সমস্যা নাই, কাজ করতেছে করতেছে অবস্থায় মোটামুটি ভালোই কাজ করতেছে, সে তার মতো চলে। হঠাৎ করে একদিন আর তার ঘর খোলে না, ঘর না খোলার কারণে সবাই চিন্তায় পড়ে যায়, ভাই ওঠেন ওঠেন কাজ করতে হবে এরকম ব্যাপার। কিন্তু পরবর্তীতে দরজা ভেঙে দেখে যে লোকটা মৃত, এখন তো তারা খুব চিন্তায় পড়ে যায় যে এই লোকটার বাড়ি ঘর চিনি না, কোনো কিছু চিনি না, আর তো তৎকালীন সময়ে মোবাইল তো দূরের কথা, টেলিফোনও সম্ভবত ছিল কিনা আমার জানা নাই, এখন তো এই অবস্থায় কি হবে এখন একজন কনফিউশন বলতেছে যে হিন্দু না মুসলিম, এই ব্যাপারে টেনশন আছে। যাই হোক ওনার কার্যকলাপ যখন হিন্দুর মতো ছিল তাহলে আমরা এক কাজ করি শ্মশানে নিয়ে যাওয়ার পরে প্রচুর পরিমাণে তখন বৃষ্টি পড়ে, বৃষ্টিতে মোটামুটি ভিজে যায়, এবং যার বাড়ি কাজ করতেছিল সে বলল যে আমি পুরাবো, আমার এতটা লাগবে, ই করে লাগবে, বলে যে না কোনো টেনশন আমি এসে এই লাশ পুরানের মতো কায়দা নাই, ওই শ্মশানের যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে মিস্টার সালু এবং সালুর মা, এরা করতে করলো কি যে এই লাশ তো এইভাবে দাফন করা সম্ভব না, আপনি এক কাজ করেন, তাইলে এক কাজ করেন চাপামাটি দেন। চাপামাটি দেওয়ার পরে তারা চাপামাটি দিয়ে যার যার মতো ফিরে আসার পরে তারা রাত্রে স্বপ্ন দেখে যে আমাকে কেন এভাবে অবৈধভাবে তোমরা মাটি চাপা দিয়ে রাখলা, তারা খালি সবাই খালি এই এই চিন্তা করে, মানে যে এই স্বপ্নটা দেখে আর দুশ্চিন্তার ভেতর থাকে। আর কিছুদিন পরে ওই সম্ভবত 45 সালের ঘটনা, ওই সময় একবার প্রচুর পরিমাণে চতুর্দিক বন্যা হয়, বন্যা হয়, বন্যা হলে পরে ওই শ্মশানের কবর টবর যা ছিল সব পানিতে তলাই যায়। এখন ওরা গণেশ আর স্বপন দুই ভাই, দুই ভাই করে কি এই মাছ মারতে যায়। ওদের মাছ মারার নেশা অনেক আগে ছিল, মাছ মারতেছে মারতেছে, এর ভিতরে দেখে যে এত নৌকা টাইনি ধরছে, নৌকা টাইনি দিতে বহুত কষ্টে ছাড়া, ধাক্কায় ধুকায় বহুত কষ্টে ছাড়ায়, তারপরে করে কি তারপরের দিন করে কি মারতে যায় মাছ। যা দেখে যে বিশাল সাইজের একটা আইন মাছ, এই 20-25 কেজি, কিন্তু ওরা মারতে যাইতেছে কোন অবস্থাতে পড়ে না। তাদের দুইজনের রাতে মানে এই টেটা ছিল, টেটা থাকার পর ওরা করে কি বিভিন্ন ভাবে ই কোপ দেয়, ই করে পারে না, আবার একজন একটা কোপ মারে, কোপ মারলে পারে ওই টেটা ভাঙ্গে চলে যায়। সাত পারতে পারতে আশপাশেই বা জোপজারের ভিতরে হয়েছিল, তোর ওরা টেনশনে পড়ে গেছে যে মাছের মাছ তৈরি করলাম, তাহলে আমরা মনে হয় মাছটা মনে হয় আষ্ট অপেক্ষা করলে মনে হয় ভাইসে উঠত। বিভিন্ন চিন্তা ভাবনা ওর ভাইয়ের কাছে করতেছে, ওর ভাই বললো যে তুই দেখ টেনশন তো আমারও লাগে, পরের দিন রাত্রে আমরা যাই। যে বাবা সেই কাজ, সে মাছটা দেখেছে কোন রকম ভাবে নড়াচড়া করতেছে করতেছে, দুই ভাই একসাথে করে কি টেটাতে কোপ মারে, কোপ মারার পরেই ছাট পারতেছে পারতেছে, মনে হয় যিনি নৌকা ভাঙ্গে ফেলাইতেছে নৌকার নিচে যায়, এমতো অবস্থায় কয় যেভাবেই হোক ওরা করে কি দুই ভাই করে কি লাভ দিয়ে নামে, লাভ দিয়ে দেখে যে ই করার পরে ওরা দেখে যে স্বাভাবিক এটা তো মাছ না মানুষের আকৃতির, করে কি দুই ভাই টাইনে কোন রকম মাথাটা উঁচে করে, মাথাটা উঁচে করলে দেখে যে ওই সেই মিস্ত্রির লাশ। তখন উইটা সাইডেই মিস্ত্রি একটা ধমুক মারে, বলল যে আমি মুসলিম, তোরা কেন আমার শ্মশানে ই করছিস, তোদের বংশের যা কিছু আছে আমি একবারে নির্মম করে দেব। তখন চিন্তা করতেছে স্বপ্নে দেখতেছে যে এরকম ব্যাপার তোমরা বাঁচতে পারো, একটা একটা সলিউশনের মাধ্যমে বলল যে কি এই লাশটাকে তোমরা গুরুস্থানে নিয়ে মাটি দেবা, বল ঠিক আছে এখন তো আমরা পাবো তার, তার তো কোনো নিশ্চয়তা নাই, তার তো কোনো নিশ্চয়তা নাই, এর মধ্যে পানি টানি সবকিছু সরে সরে যায়, সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তখন ওর একজন মিস্ত্রি স্বপ্ন দেখায় যে আমি এই কবরের মধ্যে আছি, তোমরা আমার ব্যবস্থা করো। পরের দিন এলাকায় সবার সাথে বলে যে এরকম এরকম ঘটনা ঘটছে, যে আমরাই তো আসলে অকাম করছি, তারা তো আমরা তো গোরস্থানে মাটি দিইনি, তারা শ্মশানে মাটি চাপা দিছি। তাই কইলো যে আমরা তো স্বপ্নে বারবার দেখতেছি, হুজুরের কাছে কইতেছে, হাশিম হুজুরের কাছে, তার হাশিম হুজুর কইতেছে যে এরকম ব্যাপার, এরকম তো হইলে হইতেও পারে, তোমরা আগে চিন্তা করো না। কেন আমাদের এই চিন্তা করার তো তার চাই চলুন দেখছি এই হিন্দুর মতো, তাহলে আমাদের আমাদের জায়গা দোষ কিসের। তারপরে শ্মশানের যে ছিল বাদলদা, তার কাছে বলছে যে এরকম ব্যাপার উঁচে করো। তারপর সত্যিকারে তার মাটি যে জায়গাতে ছিল সে জায়গায় লাশটা দেখেছে সেভাবে অক্ষত আছে। তারপরে ই করে তারপরে নতুন করে জানাজা দিয়ে তারপরে গোরস্থানে দাফন করে এবং তারা এই জায়গা থেকে মুক্তি পায়। এই ছিল আমার ঘটনা।
তো মাসুদ ভাইয়ের কাছ থেকে আমরা দুর্দান্ত কিছু ঘটনা শুনছিলাম, থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই, আমরা আসব আবারও আপনার কাছে ফেরত। যারা যারা শুনছেন এই মুহূর্তে অনেকেই লিখছেন কথাবার্তাগুলো 26969, একই সাথে facebook.com/jagofm এবং চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রটি ইউ বাই প্রাণ পটাটা। আমরা চেষ্টা করি এখানে যে মানুষগুলো আসেন এই মানুষগুলো একদমই সাধারণ মানুষ এবং যারা ভূত স্টুডিওটাকে খুব করে ওন করেন, সো সেই মানুষগুলোকে নিয়ে আসলে আমাদের এই আয়োজন ভূত স্টুডিও। সো এখানটায় আমি আপনাকে পরবর্তী এপিসোডে খুব করে চাই RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এই তিনটা চারটা জিনিস লেখেন, লিখে পাঠিয়ে দেন 26969 নাম্বারে। আমার মাদ্রাসার সেই বন্ধুগুলোকে বলছি অসংখ্য মাদ্রাসার বন্ধু কিন্তু আমাদেরকে শুনেন, স্কুলের বন্ধু শুনেন, ইউনিভার্সিটির বন্ধু শুনেন, বিভিন্ন বাহিনীর বিভিন্ন ভাই বোনেরা থাকেন, চিকিৎসক বিভিন্ন ভাই বোনেরা রয়েছেন, ড্রাইভার ভাইরা রয়েছেন, বিভিন্ন লাশ কাটা ঘরের ঘটনা কিন্তু আমরা প্রায় সময় শুনি, বা অ্যাম্বুলেন্সের কিছু ঘটনা। তো এরকম কিছু ঘটনা যদি আপনাদের জানা থাকে, দুইয়ের অধিক মানে তিন মিনিমাম তিনটা ঘটনা, তাহলে প্লিজ ছটপট করে রেজিস্ট্রেশন করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। তো আজকের এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, তৃতীয় অতিথিকে নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে ফিরছি, চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahal to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning e twist elo prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning e twist elo prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
স্বাগত আপনাকে আরো একটাবার, এবং শুনছেন আপনি জাগো FM 94.4 ভূত স্টুডিও বৃহস্পতিবার। এবং মোটামুটি কিন্তু ফুরফুরে মেজাজে একটা বেশ ভালো সময় কাটছে অনেকের সঙ্গে। SMS প্যানেলের পাশাপাশি ফেসবুকেও কিন্তু অনেকেই রয়েছেন, যেমনটা শতাব্দী আছেন আমাদের সাথে, মেহরুনেসা জয়েন করে আছেন, রিফাত বলছেন তিনি শুনছেন, জাহিদুল ইসলাম আছেন আমাদের সাথে, অন্তু বলছেন কতদিন পর তোমাকে দেখছি আজকে, থ্যাংক ইউ সো মাচ, রোমান আছেন ওদের সাথে, অভিক রয় তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে খুলনা থেকে, থ্যাংক ইউ সো মাচ, দেব জয়েন করে আছেন, আছেন আমাদের সাথে জুবায়ের চৌধুরী, থ্যাংক ইউ, শোয়েব আছেন আমাদের সাথে, আশিক রহমান জয়েন করে আছেন, হুমায়রা সিদ্দিকা বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে ওয়েস্ট কাফরুল থেকে, থ্যাংক ইউ সো মাচ। তো এরকম বেশ কিছু বন্ধুকে আজকে দেখতে পাচ্ছি, এবং আরো বেশি ভালো লাগবে যদি পরবর্তী পর্বে এই যে যারা আজকে কমেন্ট করছেন বা SMS করছেন, এর মধ্য থেকে নতুন কোন একটা বন্ধুকে আমরা পেয়ে যাই, সরাসরি তার কাছ থেকেও তার হরর এক্সপেরিয়েন্সগুলো আমরা শুনতে পাবো, এটা একটা অন্যরকম ব্যাপার, মানে এই এক্সপেরিয়েন্সটা দুর্দান্ত রকম ভালো লাগে। তো সেই জায়গা থেকে যেটা অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় আগামী পর্বে যদি আসতে চাও, মোবাইলের SMS অপশনে যে টাইপ করতে হবে RBS, তারপর তোমার নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিও 26969 নাম্বারে। যদি স্টুডিওতে বসে গল্প বলার ইচ্ছা থেকে থাকে, সেটা তুমি ঢাকায় থাকো, চিটাগং, কুমিল্লা, রাজশাহী, খুলনা, হোয়াটএভার, নাটোর, যেখানেই থাকো না কেন, তুমি যদি মনে হয় যে ঢাকা স্টুডিওতে এসে তুমি গল্পগুলো বলতে পারবা, তাহলেই তুমি রেজিস্ট্রেশনটা করো, রাইট? তো এখন যেটা করবো, আমাদের তৃতীয় যিনি গেস্ট তার সাথে আমরা পরিচিত হবো। সালামু আলাইকুম বন্ধু, কি নাম?
ওয়ালাইকুম আসসালাম, সাইফুল রেহান রাজ।
সাইফুল রেহান রাজ, নারায়ণগঞ্জ থেকে এসছো। তো রাজের কাছ থেকে আমরা ব্যাক টু ব্যাক বেশ কিছু ঘটনা শুনবো একদম ব্রেকলেস ভাবে। তো রাজ, প্রথম কোন ঘটনাটা শুনছি আমরা?
অ্যাকচুয়ালি ওয়েলকাম লিসনার, আর স্পেশালি অপূর্ব ভাইকে ধন্যবাদ শত ব্যস্ততার মাঝে আমাকে খুঁজে বের করার জন্য। অ্যান্ড বিশেষ করে নারায়ণগঞ্জের অনেক বন্ধু কিন্তু আমাদের ভূত স্টুডিওটা শুনে, তো স্পেশালি তাদেরকেও থ্যাংকস। তো প্রথম যে গল্প আমি যে কাহিনীটা বলবো অপর ভাই, সেটা হচ্ছে তো দেখা যায় যে আমরা যে ঘটনাগুলো বলি সেগুলো তো কালেক্ট করা থাকে, কিংবা কারো কাছ থেকে শুনে এসে তারপর আমরা শেয়ার করি, কিন্তু এর মাঝে দেখা যায় কি নিজেরও কিছু এক্সপিরিয়েন্স হয়ে যায় ছোটখাটো। তো দেখা যায় যে ঘটনা কালেক্ট করতে গিয়ে কিংবা দেখা কারো কাছ থেকে শুনতে গিয়ে ছোটখাটো কিছু এক্সপিরিয়েন্স নিজের সাথেও শেয়ার হয়ে যায়। তো কখনো নিজের কোনো ঘটনা বলা হয় নাই ভূত স্টুডিওতে, তো রাইট নাও আজকে নিজের একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করি, তারপর আমি আমার মূল যে ঘটনা সেটাতে যাই। তো আমার সাথে যে কাহিনীটা কিছুদিন আগে হলো অপূর্ব ভাই, সেটা হলো যে আমাদের এলাকায়, তো আমাদের এলাকাটা বেশ বড়, দেখা যায় যে আমাদের এলাকাতে এত বড় যে ওখানে চার থেকে পাঁচটা মসজিদ আছে। হ্যাঁ, তো এই চার থেকে পাঁচটা মসজিদের যে কোনো একটা মসজিদের এই কাহিনীটা। তো আমি আসলে কোন মসজিদ সে জায়গাটার নাম বলতে না, লোকেশনটা আমি এখানে ইয়া করছি। তো কোনো একদিন ওই আপনি কিন্তু আমাকে গত সপ্তাহে কল করছিলেন আসার জন্য, তো যদিও সংগ্রহ কারণে আসতে পারি নাই। তো সেদিনই অবশ্যই ঘটনা ঘটছিল। তো ঘটনাটা আই ডোন্ট নো কতটুকু ভয়ঙ্কর আমি জানি না, বাট কিন্তু এটা একটা অভিজ্ঞতা আসলে, এরকম যা হয়ে যায় মানুষের সাথে। আসলে রহস্যটাই, ওই রহস্যটাই হলো সবচেয়ে বড় জিনিস যে এরকম হয়। তো এরকম ছিল ঘটনাটা যে আপনার, আমি আমাদের মসজিদের ওয়াশরুমে যাই, সময়টা ছিল মাগরিবের টাইম। তো মাগরিবের সময় আমি যখন মসজিদে ঢুকলাম, তো বলে রাখা ভালো যে সব মসজিদের কিন্তু ওয়াশরুমটা অ্যাডজাস্ট করা থাকে। দেখা যায় মসজিদের যে ওয়াশরুম থাকে সেটা কিন্তু মসজিদের সাথে অ্যাডজাস্ট করা থাকে, মসজিদে ঢুকে তার ওয়াশরুমে যেতে হয়। বাট ওটা ছিল একটু ব্যতিক্রম, দেখা যায় মসজিদের বাইরে ছিল আপনার ওয়াশরুমটা, কয়েক কদম হেঁটে গিয়ে আর কি ওয়াশরুমের ফ্লোরে ঢুকতে হয়। তো এরকম ছিল বিষয়টা। পরে আমি গেলাম ওয়াশরুমে, প্রথমে মাগরিবের সময় ছিল কিন্তু সন্ধ্যাবেলা। তো আমি যখন যাই ঢোকার পরে, তো আমার চিন্তা ছিল যে ওয়াশরুম থেকে বের হয়ে একবারে কমপ্লিট হয়ে পরে মসজিদে ঢুকব। পরে আমি তো চার থেকে পাঁচটা মতো আপনার ওয়াশরুম ছিল, তো প্রতিটা লক করা ছিল অপূর্ব ভাই। তো আমি ভাবলাম হয়তো ভিতরে মানুষজন আছে, তো দাঁড়াই। তো আমি যখন পুরো ফ্লোরে ঢুকলাম আর কি, ওয়াশরুমে ঢোকার সাথে সাথে দেখলাম কি একটা ওয়াশরুমের আপনার ওই যে দরজাটা, মানে কেউ একজন ঢুকে ভিতর থেকে লক করলো, বা সামথিং এরকম ভিতর থেকে ঢুকে লক করলো। আমি কিন্তু কে ঢুকলো মানুষ কিন্তু দেখি নাই। তো মানে ভিতর থেকে ভিতর একজন ঢুকে দরজা লক করলো, যেরকমটা হয় ঠিক এরকমই, থাপ করে দরজা লাগায় ভিতর থেকে লক করলো এরকম। তো কেউ একজন ঢুকে লক করলো, তো ভাবলাম একজন মানুষ গেছে, তো আমি ওয়েট করি। তো বাকিগুলো দরজা লক ছিল, ভাবলাম হয়তো মানুষজন গেছে, মাগরিবের সময় তো একটু মসজিদ আপনার মসুলে বেশি হয় ওই সময়টাতে। আমি দাঁড়ায় রইলাম কিছুক্ষণ, তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর দেখি যে আপনার একটা ওয়াশরুম থেকে ভিতর থেকে নক করতেছে কি হচ্ছে বের হওয়ার জন্য। তো আমি ভাবলাম ভিতর থেকে বাহিরে আর কি, বাহির থেকে লাগানো নাকি। তো যদিও ওটা কিন্তু একটা মানে অনেক সময় হয় না যে কোন ছোট মানুষেরা দেখা যায় ওয়াশরুমে গেলে বাহির থেকে একজন লক করে দেয় দুষ্টমি করার জন্য, ফালতামো করার জন্য, এরকম হয় অনেক সময়। দেখা যায় স্কুলে এরকমটা হয়, ছাত্ররা অনেক সময় গেলে বাহির থেকে একজন দুষ্টমি করে লাগাই দেয়, তো এরকমটা। তো আমি দেখা যায় ভিতর থেকে একজন দরজাকে আপনার ইয়া করতেছে, নক করতেছে ধাপ ধাপ মানে খোলার জন্য। তো আমি ভাবলাম হয়তো বা বাহির থেকে কোনো এক ছাত্ররা হয়তো মাদ্রাসায় পড়াশোনা করে, তারা হয়তো বা লাগাই দিচ্ছে। পরবর্তীতে আমি গিয়ে ওটাকে ওই ইয়া করি, বাইরে থেকে খোলার চেষ্টা করি। তো বাইরে থেকে আপনার ওটা ইয়াই ছিল লাগানো ছিল, তো পরে আমি ওই জিনিসটা দরজাটাকে খুলি। খোলার পর দেখি ভিতরে কেউ নাই আসলে, আমি খুলে দিই, খুলে দেখি ভিতরে কেউ নাই। তো আমি কিছুটা ঘাবড়ে গেলাম, ভিতর থেকে নক করলো, তো বাইরে দিয়ে খুলে দিয়ে দেখি ভিতরে কেউ নাই। তো বিষয়টা আমার কাছে খুব কেমন মনে হলো, যাই হোক এরকম হইতে পারে, তো আমি আমার হ্যালোসিনেশন ভেবে এটাকে আর ইয়া করি না। পরে ভয়ে আবার ওইটাতে আমি কি ঢুকলে ঢুকতে পারতাম, আমি ওইটা ব্যবহার করতে পারতাম, বাট আমি ওটাতে ঢুকি নাই। আমি একটু ভিতরে একটা ভয় চলে আসে, যেন বাইরে দাঁড়ায় আসে, ভাবো যে তাক ভয় পাওয়ারও কোনো কারণে, কারণ পাশের রুমে তো একজন ঢুকছে অলরেডি, তো আমি ওয়েট করি ওটাতে যাব। ঠিক আছে, আমি তো ওয়েট করি, দাঁড়ায় থাকি। তো দাঁড়ায় থাকার পরে অনেকক্ষণ দাঁড়ায় থাকি, দাঁড়ায় থাকার পরে অনেকক্ষণ হয় যে বের হচ্ছে না। পরে আমি অনেকটা বিরক্ত হয়ে ওখানে গিয়ে আমি কি মনে করে ওই দরজাটা আমি খোলার জন্য চেষ্টা করি, ওই যে যে দরজাতে একজন ঢুকলো ফার্স্টে লক করলো। পরে আমি এটা খোলার চেষ্টা করি, পরে দেখি যে ওটা তো কোনো মানুষ নাই। বাট তখন আমি খুব ভয় পেয়ে গেলাম যে সামথিং রং, যে পরপর দুইটা ওয়াশরুম এরকম ইয়া করলো। পরে দেখি যে পাশের যে কোনারে ইয়াটা আপনার ওয়াশরুমটা ছিল, ওটা তো ধাপ 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 দরজা মানে মানে ভারী খাইতেছে। তখন আমি খুব ভয় পেয়ে যাই বিষয়টা, যে এখানে কোনো সামথিং রং, এখানে হয়তো সাপ থাকা ঠিক হবে না। পরবর্তীতে আমি ওখান থেকে বের হয়ে যাই, বের হয়ে চলে যাই। ধরো ভয় পাওয়ার কথা, প্রতিটা ওয়াশরুমে মানে প্রতিটা রুম ইয়া থেকে দরজায় এরকম অবস্থা। ফার্স্ট যেটা দেখলাম যে একজন ভিতরে ঢুকে লক করে দিল, লক করার পর আমি ওয়েট করলাম, পরবর্তীটা খুলে দেখি কেউ ঢুকে নাই, কোনো মানুষই নাই। ফার্স্টে ভিতর থেকে একজন নক করলো বাইরে থেকে বের হওয়ার খোলার জন্য, সেখানেও কেউ নাই। পরে ফর দ্য টাইম বিং আমি নিজেকে বাঁচানোর জন্য ওখান থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পরে পরে অনেক কিছু ভাবলাম যে এরকমটা হয় আসলে, যেমন অনেক ঘটনার সাথে আমরা জড়িত থাকি, শুনি, জানি, বলি, তো তখন ভাবলাম হয়তো এরকম কিছু হইতেই পারে। তা বিশেষ করে মসজিদে বা এরকম জায়গায় দুষ্ট জিনেদের ইয়াতে থাকে আর কি, ইয়া থাকে, তো জানতাম বিষয়টা, তো আমার একটা ভয় পাই। তবে এই যে একটা বিষয়, একটা চিন্তা, যা কেন হলো, কোথা থেকে হলো, কারা করলো, এ কোনো ব্যাখ্যা আমার জানা নাই। তা যদি লিফিনাহদের কারো জানা থাকে তাহলে তারা হয়তো বা বলতে পারবে, বা অপূর্ব ভাই আপনি কিন্তু অনেক ঘটনা শুনেন অনেকের কাছ থেকে, হয়তো বা আপনার আপনার কাছে এর কোনো ব্যাখ্যা জানা থাকতে পারে, বা আমার কাছে এটার কোনো ব্যাখ্যা জানা নাই। তো নিজের সাথে শেয়ার করে ছোট এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম, এটা হচ্ছে তোমাকে ভয় জানি না, বাট এটা অনেক ভীষণ অনেক আতঙ্কের। তো যাই হোক, আমি আমার মূল ঘটনা যেটা অপূর্ব ভাই সেটাতে যাচ্ছি। তো এই কাহিনীটা হলো আপনার নর্থ বেঙ্গলের একটা ঘটনা। তো ওই সময়টাতে আপনার একটা গ্রামের এলাকা ছিল, তো তো নর্থ বেঙ্গলে দেখা যাচ্ছে যে প্রায় 1995 দিকে ওই সময়ের ঘটনা। তো সেখানে নাকি ওই সময় কিন্তু কোনো ইলেকট্রিসিটি পৌঁছায় নেই, তো এখনো নাকি শোনা যায় যে ওখানে বিদ্যুৎ সংকট অনেকটা আছে কিছুটা। তো গ্রামের ঘটনা, ওই জায়গাটাতে আপনার দেখা যায় যে গ্রামের জায়গা, তো তো ওখানে ওই গ্রামে নাকি বাগদাসের খুব ভয় ছিল। তো বাগদাস নিয়ে অনেক ঘটনা হয়তো আপনারা শুনছেন, বাট বাগদাস জিনিসটা হলো আপনার, এটা হলো একটা প্রাণী, সেটা হচ্ছে মেজো ভাগ টাইপের, যেটা বলা হয় যে মেজো ভাগের আকৃতিটা অনেকটা ভাগের মতো, শিয়ালের মতো লেজ বা ভয়ানক একটা চেহারা, জিব্বাটা অনেক বড়, আলা বড়, তো এরকম একটা প্রাণী। তো এই বাগদাসের খুব উৎপাত ছিল ওই জায়গাটাতে, আপনার ওই নর্থ বেঙ্গল গ্রামের ওই জায়গাটায়। তো তারা যেটা বলে যে ওই ওই বাগদাস নাকি ওই গ্রামের যে গোরস্থান আছে, সেই গোরস্থান থেকে নাকি লাশ খেয়ে চলে যেত। দেখা যায় রাতের বেলা ওই বাগদাস নাকি রাতের বেলা লাশ খেয়ে চলে যেত কবরস্থান থেকে। কিন্তু অপূর্ব ভাই, এই বাগদাস কিন্তু লাশ খায় না, তাদের নেচারের মধ্যে এটা পড়ে না যে তারা লাশ খায়, কিন্তু তাদের নিয়ে এরকম আপনার সমালোচনা আছে যে তারা নাকি বাচ্চা চুরি করে, মানে বাচ্চা খেয়ে ফেলে, বাচ্চা নিয়ে যায়, বা দেখা যায় কোনো বাড়িতে যদি আপনার ওই ইয়া বাচ্চা টাচ্চা ছোট বাবু টাবু থাকলে, সুযোগ সুবিধা পেলে নাকি তারা ওই বাচ্চা নিয়ে যায়, এরকম বদনাম তাদের আছে। কিন্তু তারা লাশ যে খায় বিশেষ কিন্তু এমন না, কিন্তু লোকেরা বলে সেখানে নাকি গোরস্থান থেকে লাশ উঠায় আসে বাগদাস, তারা অনেকে দেখছে নাকি লাশ খেয়ে ফেলে, উঠায় নিয়ে চলে যায় এরকম। তো ওটা আপনার ওই এলাকাটা একটা হিন্দু প্রাধান্য ছিল, হিন্দু প্রাধান্য ছিল, তো তো দেখা যায় ওখানে কেউ রাতের বেলা মারা গেলে ওই তারা সারা রাত লাশটাকে বাহিরে রাখে, সারা রাত লাশটাকে বাহিরে রাখে, পরে সকাল হলে সেটাকে দাহ করে, দাহ করে আপনার ওই শ্মশানে নিয়ে যায়। হ্যাঁ, তো দেখা যায় যে ওই লাশটা যে সারা রাত্র বাহিরে থাকে, তো খুব অল্প একটা সময়ের ভিতরে নাকি রাতের বেলা ওই বাগদাস নাকি সে লাশও খেয়ে চলে যায় সুযোগ বুঝে আর কি। তো এরকম আপনার ওই এরকম কাহিনী প্রচলিত আছে ওই জায়গায় গ্রামে। তো আপনার ওই জায়গাটাতে গ্রামে, তো যেহেতু হিন্দু প্রাধান্য ছিল, তো আবার অনেকে বলে যে বাগদাস নাকি তারা একসাথে পাঁচটা ছয়টা একসাথে দেখে, কিন্তু অপূর্ব ভাই বাগদাস কিন্তু দলবদ্ধ হয়ে চলে না, তারা একা একাই চলে বিড়ালের মতো। কিন্তু তারা বলে যে ওই বাগদাস নাকি একসাথে অনেকগুলোও দেখে। তো একদিনের ঘটনা যে ওই গ্রামে এক ফ্যামিলির এক জ্যাঠা মারা যায়, মুরব্বী জ্যাঠা মারা যায়, মারা যাওয়ার পরে সন্ধ্যাবেলা মারা গেলে, তো দেখা যায় যে ওই যে ফ্যামিলির ওই জ্যাঠা মারা গেছে তিনি একজন মুরব্বী ছিল, হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোক। পরে রাতের বেলা তার এটাকে কিছু করা যাবে না, পরে তারা ওই সকাল পর্যন্ত অপেক্ষা করবে আর কি, লাশটাকে নিয়ে বাহিরে রেখে দেবে যেটা বললাম। পরে ওই লাশটাকে বাহিরে কোনো একটা উঠানে রেখে দেয়, রেখে দেওয়ার পরে লাশের সাথে তো পাহারা দেওয়ার জন্য দু একজন থাকতে হয়, তো তাদের ফ্যামিলিতে কোনো পুরুষ না থাকার কারণে তো তারা চিন্তা করে যে ওই তাদের যে ক্ষেত পাহারা দেয় একজন মুরব্বী, একজন লোক ছিল, ওই ক্ষেত পাহারা দেয় রাতের বেলা, তো তাকে হয়তো মাসে কিছু টাকা দিয়ে দেয় ক্ষেত পাহারা দেওয়ার জন্য। তো চিন্তা করলো যে ওই ওনাকে দিয়েই লাশটাকে লাশের পাশে থাকার জন্য তাকে বলা হয়, তাকে আনার জন্য বলা হয়। তো ওই লোক যেহেতু ওনার রাতে ডিউটি করার কথা, তো উনি খেতে থাকুক বা বাড়িতে থাকুক তার ডিউটি করার কথা, পরে ওই চিন্তা করে যে ওনাকে খবর দেওয়া হোক। পরবর্তীতে সেখানে ওই ফ্যামিলির একজন মেয়ে ছিল 16-17 বছরের, কোনো পুরুষ না থাকাতে
ওই মেয়েটাকে যেতে হয় আর কি, তাকে খবর দেওয়ার জন্য, তো ওই ধান খেতে যাবে তাকে নিয়ে আসার জন্য। পরে বের হয়, ঘর থেকে বের হয়, বের হয়ে এসে প্রায় তখন 8:30-9 এরকম টাইম। তো গ্রামের রাত সন্ধ্যার পরে কিন্তু অনেক রাত, আর ওই জায়গায় নাকি তারা 7:30-7:30 দিকে সবাই খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ে। হ্যাঁ, পরে ওই বের হয়ে যায় ঘর থেকে ওই চাচাকে ডাক দেওয়ার জন্য। বের হয়ে যখন রাস্তায় যখন বের হয় কিছুটা দূর যাওয়ার পর, তার মনে তাকে ভয় চলে আসে ওই পরিবেশটা দেখে, যে খুব শুনশান নিরবতা, খুব গা শিমশিম করা একটা পরিবেশ, তার ভয় লাগতেছে। এবং সে কিন্তু বাসা থেকে লাশ দেখে আসছে, মরা দেখে আসছে, তার জেঠাকে মরা দেখে আসছে, এর জন্য সে খুব ভয় পাইতেছে। তো ভয় পেলেও কিছুটা দূর হয়ে এবার খেতে আইল দিয়া নামে। খেতের আইল দিয়া যখন নামে কিছুটা দূর যাওয়ার পর, ওই দূর থেকে টং দেখা যাচ্ছে, যেখানে ওই চাচায় বসে পাহারা দেয়, দূর থেকে টং দেখা যাচ্ছে। তো সে ভয়ে ভয়ে হাঁটতে থাকে টঙের দিকে। পরে দেখা যায় ওই টঙের নিচে কতগুলো আপনার প্রাণী, অবয়ব, ভয়ঙ্কর কিছু প্রাণী ওই আপনার ইয়ের রুমের চারিপাশে ঘোরাঘুরি করতেছে। তো ওইটা দূর থেকে দেখে খুব ভয় পেয়ে যায় যে আসলে এগুলো আমার কি। তো ভয় পেয়ে গেলে সে হাঁটতে থাকে। তো যাই হোক, ওই তার চাচাকে ডাক দিতে হবে। যখন কিছুটা সামনে যায় তখন ওই মেয়ের উপস্থিতি টের পেয়ে ওই প্রাণীগুলো এখান থেকে মানে দেখা যায় একজন মানুষ আসতেছে। পরে তারা আবার তাদের মতো করে খেতের ভিতর দিয়ে কোথায় যেন হারায় যায়, পালায় যায়। পরে ওই মেয়েটা হাঁটতে হাঁটতে সামনে যায়, গিয়ে বলে, ডাক দেয় ওই যে টঙ্গের সামনে গিয়ে ডাক দেয়, অমুক কাকা, অমুক কাকা আসেন, বের হন। পরে কাকা বললো যে কে, বলে যে আমি, ওই আমাদের জেঠা তো মারা গেছে, সন্ধ্যার পরে ওই লাশটাকে একটু পাহারা দিতে হবে আপনাকে, যেতে হবে আর কি, খবর পাঠাচ্ছি বাসা থেকে। পরে ওই চাচা বলো যে ঠিক আছে তুমি দাঁড়ো আমি আসতেছি। কুপি টুপি অন করে, কুপি জ্বালায়, জ্বালানোর পর বাহিরে আসে। আসার পর তাকে নিয়ে আবার রওনা হয় বাড়িতে। তো যখন বাড়িতে যায় অপূর্ব ভাই, যাওয়ার পর দেখা যায় লাশটা বাহিরে রাখা, তারা ওই চাচাকে লাশের সামনে বসাই দিয়া তারা রুমে চলে আসে। তো তারা রুমে চলে আসে, বসে বসে ভাবতে থাকে, কান্নাকাটি করতে থাকে, বাসার একজন লোক মারা গেছে, একটা তাদের একটা সুখ। কান্না করতে করতে প্রায় অনেকক্ষণ হয়ে যায়, তারা তো আর ঘুমায় না, রাতের বেলা জেগে থাকে রুমের মধ্যে। তো এমন সময় কিছুক্ষণ পর, মানে প্রায় আপনার দুই থেকে দেড় ঘন্টা পরে, তো ওই কাঠের জানলা ছিল রুমের মধ্যে, কাঠের জানলা আপনার একটা শব্দ পাইতেছে, যে খস 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 কটকট এরকম একটা শব্দ আওয়াজ আইতেছে বাড়ি থেকে, শিরে ফেলা এরকম একটা শব্দ, ভয়ঙ্কর শব্দ। তো ওই মেয়েটা মানে সে ভাবলো কিসের শব্দ আইতেছে বাড়ি থেকে। তো ওই রুমে আবার কাঠের দরজা ছিল, তো কাঠের জানলা ছিল, তো জানলা খুলে উঁকি মারে। উঁকি মেরে দেখা যায় ওই যে যাকে নিয়ে আসছে টঙ্গের থেকে চাচা, দেখা যায় ওই চাচা লাশটার ওই এক পাশ হাত ছিঁড়ে ওই খাওয়া শুরু করছে, হাত ছিঁড়ে খাইতেছে কটকট কটকট খসখস করে কামড়িয়ে। তো এটা দেখার পর আরো ভয় পেয়ে যেতেছে। তো অন্ধকারে পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে গেছে, যেহেতু চেহারা দেখা যাইতেছে না, দেখা যায় ছিঁড়ে দুজন মানুষ বসা, একটা লাশ, আরেক পাশে একজন কিরকম ওই চাচা যিনি, তার চেহারাও বিকট অবস্থা। এতক্ষণ ছিল চাচার চেহারা, যখন ওই লাশ কাম শুরু করছে তার চেহারা চেঞ্জ হয়ে গেছে, ভয়ানক একা চেহারা হয়ে গেছে। পরবর্তীতে সবাই খুব আতঙ্কের মধ্যে পড়ে যায়। তো যাই হোক, তারা ভয়ও কেউ আর বাহিরে বের হয় না, অনেকক্ষণ আপনার ওই বসে থাকে ওই সকালের অপেক্ষায়। পরে যখন সকাল হলো, সকাল হওয়ার পরে যখন ওই আলোকিত হয়, পরে বাহিরে দেখা যে ওই লাশের অধিকাংশই ওই ওইটা খেয়ে চলে গেছে, ওই প্রাণীটা খেয়ে চলে গেছে। তো যতটুকু যাইছিল তো ওটাকে দাহ টাহ করে আপনার ইয়া করে শ্মশানে নিয়ে পুড়ায় দেয়। পুড়ায় দেওয়ার পরে ওই যে চাচাকে যে ডাক দিয়ে নিয়ে আসলো মেয়েটা, তখন সবাই মিলে ওই টঙ্গের কাছে যায়। টঙ্গের কাছে গিয়ে এবার দেখা যায় ওই টঙ্গের মধ্যে যে চাচা ছিল উনি ওটার ভিতরে তারও অবস্থা খারাপ, তিনি অজ্ঞান অবস্থায়, দেখা যায় তারও শরীরের অধিকাংশই মানে কামড়ের দাগ খেয়ে ফেলছে এরকম। তো উনিও সেখানে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। পরবর্তীতে এই বাগদাস নিয়ে অনেক আতঙ্ক তাদের অনেকদিন থাকে ওই জায়গায়। তো এমনও শোনা গেছে যে আপনার শ্মশানে যখন ওই বাদ্যবাজনা হতো, যে কোনো পূজা টুজা হলে দেখা যায় যে তারা তো সারা তো গান বাজনা করে, 3-4 পর্যন্ত গান বাজনা করে। পরবর্তীতে যখন তাদের গান বাজনা শেষ হয়ে যায়, ওই সময় আপনার ওই যারা আপনার সাউন্ডের লোক, যারা মিউজিশিয়ান, যারা লোক যারা সাউন্ডটা বাজায়, তো তারা তো আর বাড়িতে যেতে পারে না, তিনটা সাড়ে তিনটা দেখা যায় ওখানে কোন জায়গায় শুয়ে পড়ে ঘুমায় থাকে। তো সেখানে তার একদিনের ঘটনা হচ্ছে, একটা ছেলে ওই সাউন্ডের জিনিস ছিল একজন লোক, হঠাৎ করে তাকে পাওয়া যায় সকালবেলা মৃত পাওয়া যায়। যে হঠাৎ করে সে সারা রাত গান বাজাইলেও ভালো, সুস্থ স্বাভাবিক, তো হঠাৎ করে সকালবেলা সে কিভাবে মারা গেল এটার কোনো ই না। পরে একজন বলতেছে যে আমি রাতে একটা লোকের চিৎকার চেঁচামেচি শুনছিলাম, চিৎকার চেঁচামেচি শোনার পরে পরে আমরা কেউ বেরিয়ে হই নাই, মনে হয় উনি হয়তো এরকম আর্তনাদ করছিল রাতের বেলা, ভয় টয় পাইছিল, তো যার জন্য হয়তো ইয়া হয়েছে। পরে ওই ছেলেটা কিভাবে মারা গেল, কেন মারা গেল, কি দেখে ভয় পাইল এটা কেউ জানে না। তো ছেলেটাকে পাঠাই দেওয়া হয় তার গ্রামের বাড়িতে। পরবর্তীতে এই যে আতঙ্ক, এই যে বাগদাস আতঙ্ক, এই লাশ খেয়ে ফেলা, গোরস্থান থেকে লাশ উঠে খাওয়া, এই আতঙ্কটা, এই এই ঘটনাগুলোর অহরহ তাদের ঘটনা ওই এলাকাতে ঘটতেই থাকে। তো হয়তোবা এরকম ঘটনা আরো আসতে পারে, আশা করব শেয়ার করার জন্য। তো এই ছিল আমার দ্বিতীয় যে ঘটনার সেটা। তো এখন আমি আমার ধন্যবাদ, এখন আমি আমার তৃতীয় ঘটনা শেয়ার করব, সেটা হলো শাকিল নামের এক ছেলের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো শাকিল যেভাবে ঘটনাটা শেয়ার করছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। শাকিলের একটা ছোট বোন ছিল 3-4 বছরের। তো ওর বাবা একদিন ওই ওর বোনকে মেলা থেকে আপনার পুতুল কিনে নিয়ে আসে, বাজার থেকে পুতুল কিনে দেয়। কিনে দেওয়ার পর বেশ কয়েকদিন পুতুল দিয়ে খেলতে খেলতে একদিন ওই মোমবাতির আলোতে সে পুতুলের চুলগুলো পুড়ে যায়। পুতুলের চুলগুলো পুড়ে যায়, পুড়ে যাওয়ার পর শরীরের যেই আপনার ওই রং ছিল সেটা চেঞ্জ হয়ে যায়, পুতুলটা দেখতে অনেকটা ইয়ে হয়ে যায়, খারাপ হয়ে যায়। পরবর্তীতে ওই তার যে ভাই, সে এখনো মাঝে মাঝে তার বোনকে ওই পোড়া চুল, পুতুলের চূড়া ওই পোড়া চুল এটা বলে তাকে নাকি খুব খেপাইতো আর কি, তাকে মজা করতো যে চুল পোড়া পুতুল, হ্যাঁ এটা বলে তাকে খেপাইতো ওই মেয়েটাকে, নাকি বড় হয়ে যাওয়ার পর নাকি এরকম তাকে খেপাইতো। তো একদিনের ঘটনা, আপনার ওই পুতুলটাকে যখন পুড়ে যায় তখন আপনার ওই একদিন ওই ছেলেটা স্বপ্নে দেখে, শাকিল সে স্বপ্নে দেখে যে এই তাদেরকে যেই টিচার পড়াইতে আসতো বাড়িতে, দেখে যে পুতুলটা হেঁটে 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 গিয়ে তাদের ওই স্যার যিনি হাত লম্বা হয়ে তার গলার মধ্যে চেপে ধরছে, ওই ওদের স্যারের যে পড়াইতে আসছে আর কি, তার গলায় চেপে ধরছে। তো এই একই স্বপ্ন নাকি তার বোনও দেখছিল, বোনও দেখছে যখন ওই এটা যখন একটু বড় হয়েছে কথা বলতে পারে এরকম, সে বলেছে ভাই এরকম স্বপ্ন তো আমিও দেখলাম। পরবর্তীতে ওই সকালবেলা যখন যেখানে তারা পড়তে বইতো আর কি, যেখানে ঘটনা রাতে স্বপ্নে যে জিনিসটা দেখলো সেখানে গেল, ওই পড়ার টেবিলের সামনে গিয়ে দেখে যে ওই পুতুলটা সেখানে পড়ে আসে। তখন তারা খুব অবাক হয়ে গেল, কি ব্যাপার, আসলে স্বপ্নে এই বিষয়টা দেখলাম, তারপরে পুতুলটাও এখানে পড়ে আসে, বিষয়টা খুব কেমন জানি তাদের মনে হলো। পরবর্তীতে তারা এবারে কোনো মাথায় নেয় না, এভাবে ইয়া করে দেয়। পরে একদিন তারা সবাই ঘুমায় থাকে, ঘুমিয়ে থাকার পর দেখে যে ওই পুতুলটা এরকম এই ও এখানে আরেকটা কথা বলে হয়তো মিস করে ফেলছি, যে ওই শাকিল কি করছে ওই ইয়াটাকে পুতুলটাকে সাদে নিয়ে লুকায় রাখে, ওই তার বোনকে ইয়া করার জন্য, মজা করার জন্য সাদে নিয়ে লুকায় রাখে। পরে তার বোন খুব পুতুল না দেখে কান্নাকারি করতেছিল। পরে ওই পুতুলটা নাকি একা একাই দেখে যে শাকিল দেখে যে পুতুল আনতে যাবে, দেখে যে পুতুলটা একা একাই সাদে থেকে হেঁটে 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 সিঁড়ি বেয়ে নিচে নামতেছে। তখন এটাকে দেখে ওই শাকিল খুব ভয় পেয়ে যায় যে কি ব্যাপার পুতুলটা হেঁটে হেঁটে নিচে আসতেছে, এটা কারণটা কি। পরে আর সে ওই পুতুলটাকে ওর বোনের সামনে নিয়ে যায় না, ও ভাবলো হয়তো এই পুতুলের ভিতরে কোনো একটা ঝামেলা আছে বা কোনো একটা হয়তো কোনো জিনের আচর টাচর আছে বা তার কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে। পরে ও কি ভেবে ওই পুতুলটাকে আপনার এই একটা পলিটিনে পলিটিনে ভরে, পলিটিনে ভরার পরে আপনার ওই কাগজে পেঁচায় হাতের মধ্যে মুট করে নিয়ে ওই ফেলে দিয়ে আসার জন্য যায় অনেক দূরে নদীতে ফেলে দেওয়ার জন্য হাঁটা ধরে। তো হাঁটতে হাঁটতে যখন ওই কিছুটা দূরে যায় ভাইয়া, দেখে যে ওই পুতুলটা আপনার আপনার হাতে তাজা গজার মাছ বা যে কোনো তাজা মাছ হাতে রাখলে ওই যেরকম নড়াচড়া করে, দেখা যায় পুতুলটা ঠিক সেভাবে নড়াচড়া করতেছে তার হাতের মধ্যে, তখন সে ভয় পেলেও সে আর জিনিসটাকে বুঝতে পারে যে যেহেতু পুতুলের মধ্যে কিছু একটা ঝামেলা আছে, তাহলে এখন ভয় পাওয়াটা ঠিক হবে না। পরে সে আপনার ওই পুতুলটাকে ছুঁড়ে, ওই পুতুলটা অনেক চেষ্টা করতেছে তার হাত থেকে ছুটে যাওয়ার জন্য, ওই মাছের মতো মোড়ামুড়ি করতেছে ছোটার জন্য, কিন্তু সে অনেক কষ্ট করে মানে ভয় পেল ওই নদীতে নিয়ে পরে পুতুলটাকে ফেলে দিয়েছে। ফেলে দিয়েছার পর ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু অপূর্ব ভাই যখন ওই ছেলেটা এরপরে বাইরে চলে যায়, বিদেশ চলে যায়, বিদেশ চলে যাওয়ার পর 3-4 বছর সে বিদেশে থাকে, তো সে জীবিকা অর্জন করার জন্য দেখা যায় অনেক সময় প্রায় বাইরে বেশি সময় কাটাতো, তো 3-4 বছর পর সে প্রবাস থেকে বাসায় ফিরে আসে। এর মধ্যে তার বোন মোটামুটি অনেকটা বড় হয়ে যায়। ওই যখন বাসায় ফিরে আসে তো তখন ওই পুতুলের কথা তো মাথায় থাকার কথা না, প্রায় 3-4 বছর সে বাসায় আসার পর স্বাভাবিক জীবন কাটাইতেছে, সুন্দর সুন্দর সময় কাটাইতেছে, ফ্রেন্ডের সাথে করতেছে। তো হঠাৎ করে একদিন সে দেখে সন্ধ্যার পরে যে ওই ঘরের ভিতরে মানে কেমন যেন একটা কটকট টকটক আওয়াজ, তো সে ভাবলো হয়তো বা ইঁদুর টিদুর থাকতে পারে বা হয়তো কোনো পোকামাকড় হয়তো হাঁটাচলা করতেছে এই জন্য শব্দ হইতেছে। পরে সে ভালো করে জিনিসটা লক্ষ্য করে দেখলো যে ওই তার ওই যে স্টোর রুম সেখান থেকে আওয়াজটা আসতেছে, তো সে বিরক্তিত হয়ে দরজা খুলে স্টোর রুমে ঢোকে। ঢোকার পরে দেখে যে অপূর্ব ভাই সেই পুতুলটা সেখানে ওই এখানে ওইভাবে দাঁড়ায় আছে। এইটা দেখার পর সে নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারে নাই যে আমি যেই পুতুলটা 4 বছর আগে আমি নিজে নদীতে ফেলে দিয়ে আসলাম স্পষ্ট আমার মনে আছে, সেই পুতুল এখানে কিভাবে আসলো। তো ওই যে আমি যে বলছিলাম যে যদি অন্য কোনো পুতুল হতো যে তার বাবা তাকে আবার পরবর্তীতে অন্য কোনো পুতুল এনে দিয়েছিল বা সেটা হতে পারে, বাট নো, কিন্তু ওই পুতুলটা ওই যে চুল পুড়ে গিয়েছিল তারপরে শরীরে যে জ্বলছে গেছিল মোমের আগুনে, সেই পুতুলটাই সে ওই জায়গাতে। তারপর সে অনেক ভয় পেয়ে গেল যে আসলে এটা এখানে কিভাবে আসলো, কিভাবে সম্ভব। ওরা কাউকে কিছু না বলে সে ওই পুতুলটাকে আবার সেখান থেকে হাতে নেয়। হাতে নেওয়ার পরে সে ওই কাগজের মধ্যে ভরার পর সে এবার ওই এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর সে সব খুলে বলল যে আজ থেকে প্রায় 3-4 বছর আগে এই পুতুলটা দেখি আমরা স্বপ্নে দেখি যে তার হাত অনেক লম্বা হয়ে গিয়েছে, এক আমাদের টিচারের গলায় চেপে ধরছিল, পরে ভয়ে আমি সে রুমে গিয়ে দেখি হ্যাঁ সেই পুতুলটা সেই বেঞ্চের সামনে পড়ে আছে, পরে এটাকে আমি ছাদে ফেলে দিয়ে আসলাম, পরে দেখি যে ছাদে থেকে আবার একা একা হেঁটে হেঁটে আমার রুমে আসলো, পরে আমি কাউকে কিছু না জানিয়ে ভয় পাবে সেটা ভেবে আমি এটাকে পলিথিনে মুড়িয়ে নদীতে ফেলে দিয়ে আসছি। ফেলে দেওয়ার সময় যদিও একটা ঘটনা ঘটছিল যে ওই যে পুতুলটা মোড়ামুড়ি করছিল ছুটে যাওয়ার জন্য, তারপরে নদীতে ফেলে দিই, নদীতে ফেলে দেওয়ার পর কিছুদিন পর আমি বাইরে চলে যাই। চলে যাওয়ার পর প্রায় আজকে 3-4 বছর পর আমি যখন আবার ব্যাক চলে আসি বাংলাদেশে, তো আমি স্টোর রুমে দেখি যে এই যে পুতুলটা আবার সেখানে। তো এটার কাহিনীটা হুজুর আমি বুঝলাম না, আপনি এটার কিছু একটা ব্যবস্থা করেন। পরে ওই হুজুর দেখলো যে মানে ইয়াটিয়া করে দেখে যে পুতুলের মধ্যে তার ওই অনেক দিনের পুরনো একটা ওই পিশাচ নাকি জিন বল এরকম ওটার উপর ভর ছিল, তো অনেকদিন ধরে তাকে মানে তাদের ক্ষতি করার চেষ্টা করছিল। অনেক ওই শাকিলের বোনের ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু ক্ষতি করতে গিয়েও করতে পারে না, এই জন্য যে তার বোনকে না তার বোন প্রতিদিন শরীর বন্ধ করে রাখত, প্রতিদিন ভুলেও এমন একদিন হয় না যে সে শরীর বন্ধ করতে ভুলে নাই। নামাজের পরে অনেক সময় আমরা অনেক সময় হুজুরদের কাছ থেকে শুনে থাকি যে ফজর নামাজের পর যদি কেউ 3 কুল পরে শরীরে ফু দেয় তাহলে তার শরীর বন্ধ হয়ে যায়, এটির দ্বারা কোনো পেত আত্মা জিন এমনকি কোনো বদ নজর বা কোনো বদ মানুষেরও নজর পড়ে না, তার কোনো ক্ষতি করতে পারে না, কেউ শরীর বন্ধ হয়ে যায়। খুব পাওয়ারফুল একটা আমল এটা, 3 কুল করে ফু দিয়ে রাখে, অনেক সময় আয়তুল কুরসি পরে ফু দিয়ে রাখে, এই জন্য শরীর বন্ধ থাকে। এই অম্বাসটা তাদের ধারাবাহিকতা হয়ে যায়, প্রতিদিন শরীর বন্ধ করে রাখার জন্য হয়তো তাকে ওই জিন কোনো ক্ষতি করতে পারে নাই, তো চেষ্টা করেছিল অনেকবার, যতবার চেষ্টা করেছিল সে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে হুজুর ওটাকে একটা তাবিজ তাবিজ দেয়, ইয়া করে দমন করে পরে পুতুলটা থেকে ওই ইয়া সরাই দেয়। সরাই দেওয়ার পরে ওই এরপরে আস্তে 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 এই পুতুলের আতঙ্কটা তাদের লাইফ থেকে শেষ হয়। এই ছিল আমার তৃতীয় ঘটনা। এখন আমি আমার চতুর্থ ঘটনাটা শেয়ার করবো ভাইয়া। তো এই ঘটনাটি আমি কালেক্ট করেছিলাম আমাদের আফরান ভাইয়ের কাছ থেকে। তো ঘটনা ছিল এরকম যে ওই এক ভদ্রলোক ছিল যার নামটা আমি এখানে হাইড করছি। তো এই ভদ্রলোক দেখা যায় উনি রাতের বেলা পথে চলাচল একটু বেশি করতো। দেখা যায় গ্রামের লোকেরা তো আপনার ওই দেখা যায় চায়ের দোকানে আড্ডাটা একটু বেশি দেয়। তো চায়ের দোকানে আড্ডা একটু বেশি দেওয়ার কারণে দেখা যায় রাত নয়টা সাড়ে নয়টা অনেক সময় দশটা বেজে যায়। তো গ্রামের রাত এটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, তো অনেক রাতে বাড়িতে ফিরতে হতো, তাদেরকে আড্ডা মেরে দেখা যায় লুডু টুডু খেলতো বা টিভি দেখতো। তো গ্রামে আপনার দোকানে টিভিটা একটু বেশি থাকে, যার জন্য তারা দোকানে আড্ডা একটু বেশি দেয়। তো এক ভদ্রলোক তিনি দোকানে আড্ডা দিতে দিতে তো যখন রাত প্রায় নয়টার উপরে, তো তিনি চিন্তা করলো যে এবার বাড়িতে যাওয়া উচিত। যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তো পথের রাস্তাটা ছিল আপনার এরকম যে কিছুটা পথ ছিল পাকা, তারপর যে বাসায় যখন আসবে তখন ওই পথটা ছিল কাঁচা। তো রাস্তা থেকে ব্রিজ থেকে নেমে কাঁচা রাস্তা দিয়ে তাকে হেঁটে আসতে হতো। দুই পাশে ছিল আপনার খাল, আবার কখনো ধান ক্ষেত বা কখনো জঙ্গল এরকম। তো সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যখন কিছু দূর চলে আসে তো তিনি ফিল করে যে তার পিছনে কোনো মানুষের হাঁটার শব্দ। তো তিনি তো অভিজ্ঞ মানুষ, তো গ্রামের মানুষ, তারা একটু ভয়টা কম পেত, বুকে সাহসী লোক। তো পিছনে শব্দ পেয়ে তারা জানতো যে পিছনে কোনো আওয়াজ হলে পিছনে তাকানোটা ঠিক না। তো সে হাঁটতেছে, অনেকক্ষণ হাঁটার পর যখন দেখা যায় পিছন থেকে তাকে কোনো আপনার রেসপন্স পাচ্ছে না, তখন ওই এবার দেখে সামনে দিয়ে আপনার কিছুটা সামনে দেখা যায় আপনার ওই একটা ঢালে একটা মানুষ আর কি, কোন একটা মানুষ ঢালে পড়ে গেছে, তাকে সাহায্য করার জন্য আর কি হেল্প চাইতেছে। ঠিক আছে, তো হেল্প চাইতেছে। তো ওই ছেলেটা ওই ভদ্রলোক ওনাকে বাঁচানোর জন্য যখন ওই ঢালে নামে যায়, নামার পর দেখে সেখানে আসলে কেউ নাই। যে আমি এই মাত্র দেখলাম একজন মানুষ বিপদে পড়লো, আমি তাকে উদ্ধার করে দেখলাম, এখন কেউ নাই। তো সে নিজেও ভয় পেয়ে যায়। এখন যে যখন ঢাল থেকে উপরে উঠবে, ওঠার সময় তিনি ওই উপরে গাছ ধরে যখন উপরে ওঠার চেষ্টা করলো, তখন দেখে যে আপনার সামনে থেকে একটা কিছু একটা হেঁটে আসতেছে, ছোট মানে ওই কাঁকড়ার মতো। আমরা অনেকে তো কাঁকড়া চিনি, যে পুকুরে পানির মধ্যে যে কাঁকড়া থাকে অনেকগুলো আঙ্গুল হাত, ওই কাঁকড়া হেঁটে 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 তার দিকে আসতেছে। অন্ধকারে চাঁদের আশা আলোতে উনি দেখতে পাচ্ছেন যে একটা কাঁকড়া তার দিকে হেঁটে আসতেছে। তখন উনি তো দূর থেকে তো বুঝতে পারেন আসলে কি, যখন কিছুটা সামনে আসে তার ফেস টু ফেস সামনে যখন আসে, তখন দেখা যায় আসলে অপূর্ব ভাই ওটা কোনো কাঁকড়া না, ওইটা একটা মানুষের হাত, তা হাতের একটা কবজি। দেখা যায় কবজিটা তার পাঁচ আঙ্গুল দিয়ে এভাবে এভাবে তার সামনে থেকে আসতেছে। তো এইটা দেখে উনি খুবই ভয় পেয়ে যায় এবং ভয়ে তিনি ওখান থেকে উঠে দেয় দৌড়। আসলে কাহিনীটা কি, তখন দৌড় দিয়ে পালা যায়। পালা যাওয়ার পরে অনেকক্ষণ দৌড়তে দৌড়তে তখন বাসায় যায়। বাসায় গিয়ে সবাইকে বলে যে কাহিনীটা, যে আমি আসার সময় দেখলাম যে এরকম আমি একজন ভদ্রলোক পানির নিচে আপনার আইল্যান্ড নিচে পড়ে গিয়েছে, তাকে আমি সাহায্য করতে গিয়ে দেখি কোনো মানুষ নেই। পরবর্তী যখন আমি নিজে যখন ওঠার জন্য চেষ্টা করি তখন দেখি যে একটি কাঁকড়া আমার দিকে আগে আসতে আসে। পরবর্তী যখন আরো সে কাছে আসলো তখন দেখি যেটা আসলে একটা কাঁকড়া না, একটা মানুষের কবজি হাত, রক্ত মাখা হাত। পর আমি ভয় পেয়ে চলে যাই, চলে আসি। পরে ওনাকে আপনার কাঁচির মধ্যে লবণ টবণ দিয়ে খাওয়া দেয়। খাওয়া দেওয়ার পর উনি স্বাভাবিক হয়। পরে ওনার এক শ্যালক, মানে শ্যালক আসে বেড়াতে, শ্যালক তার শালাকে এই ঘটনাটা ও খুলে বলে। বলার পর ওই আসে না, যেহেতু ভূতের গল্প শুনতে যায়, তখন এই ঘটনা তাকে শোনাইল। তখন তার শ্যালক বললো যে দুলা ভাই, আপনি আমাকে এই ঘটনা যেহেতু শোনাইলেন, তো আমার সাথে একটা কঠিন একটা ঘটনা আছে। তো কি ঘটনা, যে তো আমাদের গ্রামে তো দেখা যায় আমরা যখন বাসা চেঞ্জ করি অন্য একটা বাড়িতে, যখন পড়ালোক ভালো পড়াশোনার জন্য ওই বাসা চেঞ্জ করে যখন আমরা টাউনে চলে যাই, তো গ্রামে তো আপনার টাউনটাও গ্রামের মতোই, এতটা শহর টাইপের না। তো আমি যখন ওখানে কলেজের কাছাকাছি যাই, তো আমাদের তো একটা আমরা রুম নেই। রুম নেওয়ার পরে আমার রুম থেকে কলেজ প্রায় 10-15 মিনিটের রাস্তা। তো আরেকটা রাস্তা আছে যেখান দিয়ে হেঁটে গেলে একটু তাড়াতাড়ি হয়, সেটা হচ্ছে একটা পরিত্যক্ত ক্লিনিকের পাশ দিয়ে হেঁটে যেতে হয়। তো এরকম একটু আমি লেফিনারদেরকে বলবো এই ঘটনা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, যত একটু তো তো যখন ওই তাদের স্কুলের কিছু নিয়ম কানুন ছিল, সেটা হলো যে ওই স্পেশাল ক্লাস হতো, সেখানে আপনার পরিপাটি হয়ে যেতে হতো, যেমন চুল কেটে, চুল কাটা, নখ কাটা, এরকম ভালো ড্রেস আপ করে তারপরে যেতে হতো। তো তার সকালে একটা স্পেশাল ক্লাস ছিল যেখানে এভাবে তাকে পরিপাটি হয়ে যেতে হবে, চুল টুল কেটে। তো দেখা যায় ওর ওই চুল কাটাটা মনে ছিল না, যার জন্য সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পরে তার মনে পড়ে 8টার দিকে, তখন তার মাকে বলে যে মা আমি তো আমার তো চুল কাটতে হবে, নয়তো ক্লাসে আমাকে অ্যালাউ করবে না। তখন সে বলে ঠিক আছে, তো এখন তো সেলুন তো অনেক দূরে, তো তুমি কিভাবে যাবা? বলে আই ডোন্ট নো, বাট আমাকে চুল কাটতেই হবে, নয়তো আমাকে কালকে ক্লাসে ঢুকিয়ে নাও দিতে পারে। তো পরে কিছুদিন পর আবার এক্সাম, ক্লাসটা স্পেশালি অনেক ইম্পর্টেন্ট। পরে উনি ইয়া করে ওই বলে ঠিক আছে, তুমি একটা শর্টকাট রাস্তা দিয়ে ওই আমাদের ক্লিনিকের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে যাও, সরকারি ক্লিনিক এরকম একটা জায়গা দিয়ে। তো ওইটা খুব বেশ ভয়ানক, অনেক দিনের পরিত্যক্ত, তো দেখা যায় বিল্ডিং ঘেঁষে অনেক ঘাস পালা লতা পাতা এরকম হয়ে গেছে। তো যাই হোক, ও রওনা দেয় ওই ক্লিনিকের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে, যখন কিছুটা পথ পাড়ি দেয়, দেওয়ার পর দেখে যে অপূর্ব ভাই ওই ক্লিনিকের একটা রুমের পাশ থেকে একটা ছেলে তাকে পিছন থেকে ডাক দিল, এই ছেলে এদিকে আসো। পরে ও পিছনে তাকায়, তাকানোর পর দেখে যে একটা ছেলে তাকে ডাক দিল, সামনে গেল, ভাইয়া কি হয়েছে? বলো যে তুমি কোথায় যাও? বলো যে কেন? বলো যে এখান দিয়ে রাতের বেলা চলাফেরা নিষিদ্ধ, তুমি জানো না? বলে আমি তো এখানে নতুন আসছি, বাট আমার জানা নাই, তো কি কোনো সমস্যা? বলো যে হ্যাঁ। বলো যে আমার একটা বিপদ হয়েছে, আমাকে তো হেল্প করো, ঠিক আছে? ওই ওই ছেলেটা বলতেছে যে আমার একটা বিপদ হয়েছে, আমাকে একটু হেল্প করো, তারপরে তুমি যাও। পরে ওই ওই ছেলেটা ভাবলো যে একটা মানুষ বিপদে পড়তেই পারে, তাকে এখন আমি হেল্প না করে যদি চলে যাই বিষয়টা কেমন দেখায় ওই জায়গায়। তো ও এত কিছু আর মাথায় নেয় না। তো পরে বললো যে কি হয়েছে আপনার? পরে বললো যে তুমি আমার সাথে তো আসো, ওই ক্লিনিকের পাশে আমার এক বন্ধু মানে আহত হয়ে পড়ে আছে আর কি, এরকম বললো। তো বলার পর ওকে নিয়ে ওই ইয়াটার পিছনে, ফ্লোরের পিছনে হাঁটতে হাঁটতে যায়, গিয়ে দেখে যে আপনার ওই ফ্লোর তো অন্ধকার, সন্ধ্যা 8টা প্রায় 8টা এরকম সময় দেখে যে ফ্লোরে কিছুটা অন্ধকার, ভিতরে একজন মানুষ আছে এটা বোঝা যাচ্ছে, বাট অন্ধকার। আপনার আপনার সরকারি ক্লিনিক কিছু একটা নাইট গার্ডদের জন্য একটা রুম দেওয়া হয়েছে, তো সেটা অনেক দূরে, তো সেখানে আবার 100 পাওয়ারের একটা বাতি জ্বলতেছিল। তো সেই বাতি আলোতে কিছুটা বোঝা যাচ্ছে যে এই পরিত্যক্ত এই ক্লিনিকের এই যে ফ্লোরটার ভিতরে কিছুটা আলো যায়, সেজন্য বোঝা যাচ্ছে যে একটা মানুষ পড়ে আছে। আর সে রুমের ভিতরে ঢোকে, ঢোকার পর দেখা যায় হ্যাঁ একটা লোক বীভৎস অবস্থায় পড়ে আছে, তার মুখ দিয়ে ব্লাড পড়তেছে, গলার ভিতর দিয়ে আপনার ওই কাচের টুকরো ঢুকানো, হ্যাঁ, আর শরীর বেয়ে রক্ত পড়তেছে, এরকম একটা অবস্থা সে দেখল। দেখার পর যখন অপূর্ব ভাই ওই যেই ছেলেটা ওকে নিয়ে আসছে তাকে বলতে গেল, ঘুরে মাথা ঘুরে বলল যে ভাই এটা কিভাবে হলো, এটা যখন বলতে গেল দেখা যায় ওই ছেলেটা সেখানে নাই। আশ্চর্য ব্যাপার যে উনি আবার কোথায় গেল। পরে উনি কিছুটা চেষ্টা করে দেখে অপূর্ব ভাই যে ওই ছেলেটাই সেই ছেলেটা, যে ছেলেটা ওকে ডেকে নিয়ে আসছে যে আমাকে একটু হেল্প করো, আমার এক বন্ধু এরকম বিপদে পড়ছে। তখন অপূর্ব ভাই ও কি ভাববে, কি বলবে, কি করবে, কোনো কিছুই বুঝে উঠতে পারে নাই। ওই দেখা যায় ওই ছেলেটা রক্তাক্ত অবস্থায় গলায় ইয়া দিয়ে, কাঁচি দিয়ে, কাঁচের টুকরো ঢুকানো, আর গলা দিয়ে একটা ভয়ঙ্কর সাউন্ড বের করছে, ওই যে আপনার গরু জবাই করলে যে একটা আওয়াজ বের হয় না, হো ঘর ঘর এরকম একটা আওয়াজ তার গলা থেকে বের হচ্ছে। তো এই সিচুয়েশনে সে নিজেকে ধরে রাখতে পারতেছে না, আসলে সে সেখান থেকে চলে যাবে নাকি সে তাকে হেল্প করবে তার মাথায় ঢুকতেছে না, অনেকটা অ্যাবনর্মাল হয়ে যায়। বাট ইন দ্য মিন টাইম যখন সে চিন্তা করলো যে না আমি ওকে হেল্পই করি, দেখি পরবর্তীতে কি হয়। পরে যখন ছেলেটাকে ধরতে যাবে, ধরে উঠানোর পর যখন তাকে নিয়ে আসবে অপূর্ব ভাই, তখন হঠাৎ করে পিছন থেকে কিছু মানুষের উপস্থিতি টের পেয়ে ও বের হয়। বের হওয়ার পর তাদেরকে ডাক দিতে যায় যে ভাই আপনি একটু আসেন, ভিতরে একজন মানুষের এমন অবস্থা, তাকে আমরা একটু হেল্প করি। এটা বলার জন্য যখন সে অন্য মানুষদেরকে আনতে যায়, নিয়ে এসে দেখে যে ওই ছেলেটা সেখানে নাই, ঘেনিস, আশ্চর্যজনক ঘটনা। এই মাত্র ওকে দেখলাম রক্ত মাখা একটা ছেলে এখানে বসা ছিল, আমি অন্য মানুষ ডাক দিতে গিয়ে দেখে এসে এসে দেখি নাই, মানে পুরো তার মাথা মানে পুরো নষ্ট হয়ে গেছে, কি হইল কাহিনীটা। পরবর্তীতে ওই মুরব্বীরা তাকে তো আড়ালে নিয়ে যায়, নিয়ে যা বলো যে তুমি বাবা যাবে কোথাও সেটা বলো, বলে আমি তো সেলুনে যাবো চুল কাটার জন্য। পরে সেলুনে গেল, যাওয়ার পর সেলুন মামায় তাকে বললো যে তুমি কি হয়েছে তোমার, বলো যে এরকম পুরো ইয়াটা বললো, খুলে বললো, বলার পর বলে তুমি এখান দিয়ে আসছো কেন রাতের বেলা, এখান দিয়ে রাতের বেলা কোনো মানুষ আসা যাওয়া নিষেধ, ভয়ও কেউ আসে না, নিষেধ তো দূরের কথা। পরে বললো যে কেন, পরে তাকে বললো যে আসলে এই জায়গাটা ভালো না, এখানে প্রায় অনেকদিন আগে ছেলেদের বাজে আড্ডা ফাড্ডা হতো, যার জন্য এখানে অনেক এক সময় এরকম একটা ঘটনা ঘটছিল, ঘটার পর এরকম অনেকে অনেক কিছু দেখে, তো তুমি এরপর থেকে এখান দিয়ে আসা যাওয়া করো না। পরে ছেলেটা আর এখান থেকে আর কখনোই যায় না। তো ওই পরিত্যক্ত ক্লিনিকের কি অবস্থা এখন আমিও জানি না, ফর দ্য টাইম বিন যখন যদিও কোনো ঘটনা আসে তা আমি ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। এই ছিল আমার সর্বশেষ ঘটনা ইনশাল্লাহ।
অলরাইট, সো রাজের কাছ থেকে আমরা তার লাস্ট ঘটনাটা শুনছিলাম। সো আজকে ওভারঅল বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা কিন্তু আজকে আমরা শুনছিলাম। সে প্রথম গেস্ট মুনুবি ভাই, তারপর মাসুদ ভাই এবং সর্বশেষ রাজ। দেখেন মজার একটা ব্যাপার, আজকে তিনজন অতিথি কিন্তু ঢাকার বাইরে, প্রথমজন নারায়ণগঞ্জের, দ্বিতীয়জন ছিলেন ফরিদপুর টাপাখোলার থেকে এসেছেন, এবং তৃতীয়জন যিনি তিনিও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তো আমি চাই যে পরবর্তী এপিসোডে আমাদের কুমিল্লার যেই ভাইটা রয়েছেন বা চিটাগংয়ের যেই ভাইটা রয়েছেন বা ঢাকার আশপাশে যেই জায়গাগুলো রয়েছে, ঢাকায় যে বন্ধুগুলো রয়েছে তাদের ঘটনাগুলো শুনতে। তো আসছে পর্বে তোমার ঘটনাগুলো, আপনার ঘটনাগুলো শুনতে চাই। ভালো থাকুন, চমৎকার কাটুক আপনার আপকামিং প্রতিটি মুহূর্ত, চমৎকার কাটুক আপনার শুক্রবারটা। অ্যান্ড শেষ মুহূর্তে অনেকেই যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। বাট হ্যাঁ, আগামী পর্বে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, লোকেশন, প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। শেষ মুহূর্তে মিন্টু ভাই ছিলেন আমাদের সাথে, ইমরান জয়েন করেছিলেন, মোহাম্মদ হানিফ ছিলেন আমাদের সাথে, আয়েশা সিদ্দিকা জয়েন করেছিলেন, তাসনিম ছিলেন আমাদের সাথে, শিরিন বকুল ছিলেন আমাদের সাথে, মেহরাজ ছিলেন আমাদের সাথে, CM জাহিদ সহ আরো বেশ কিছু বন্ধু। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, সুন্দর থাকুন, চমৎকার কাটুক আপনার জীবনের প্রতিটি মুহূর্ত। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অপূর্ব, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালাম আলাইকুম।